আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ইসলামী জীবন। মাশাআল্লাহ, যে সকল দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই দরুদে পাক পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ দিতে গিয়ে আলহামদুলিল্লাহ তিনি তার প্রতিটি কিতাব রিসালার মধ্যে দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত বিভিন্ন হাদিসে তিনি লিখে থাকেন, এমনকি আমাদেরকে এটাও উৎসাহ দিয়ে থাকেন যখনই আমরা কোনো দারস বয়ান মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠান আর শুরু করার আর সময়ে যেন আমরা দরুদ শরীফ পাঠ করি, তার সাথে সাথে যেন আমাদেরও দরুদ শরীফ পাঠ করার অন্যান্যদের দরুদ শরীফ পাঠ করার উৎসাহ আসে, সেই জন্য দরুদ শরীফ পাঠ করার ফজিলতও বর্ণনা করা হয়। তো তার এই বাণীর উপর আমল করতে গিয়ে আসুন আমরা একটা দরুদ শরীফ ফজিলত শ্রবণ করবো। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের এই দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুনাহ মাফের জন্য, গুনাহ মাগফিরাত করার জন্য যে দরুদ শরীফ পাঠ করা, নিয়ত করে আসুন আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আসুন মুহাম্মদের সাথে আরও একটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় স্নেহ ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মোবাইল দাওয়াত ইসলামী আমাদের অনুষ্ঠানের মধ্যে সেই সুবাদে আজকে উপস্থিত রয়েছেন আমাদের আরফাত হুজুর এবং আমাদের ফারুক হুজুর। হুজুর, আপনাদেরকে শুভেচ্ছা, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে আমাদের আমন্ত্রিত মোবাইল দিকে দাওয়াত ইসলামী থেকে আমরা জানবো যে বিষয়ে, সেটি হচ্ছে ধৈর্য ধরুন। জি হ্যাঁ, ধৈর্য আসলে আমরা প্রতিনিয়ত সকলেই জানি, সকলেই শুনি, কিন্তু যখন প্র্যাকটিক্যালি নিজের দিকে তাকাই তখন আমি আপনি কতটুকু সেই ধৈর্য ধরি, এমনকি ধৈর্য ধরার ধৈর্য আসলে হাকিকতে কাকে বলে, এমনকি ধৈর্য ধরার ফজিল সম্পর্কিত কুরআন এবং হাদিসের মধ্যে বিশ্লেষণ কী বলা হচ্ছে, এবং ধৈর্য আমাদের কোন কোন ক্ষেত্রে অবশ্যই জরুরি আমাদের ধৈর্য ধরা বিষয়টা, আর বিভিন্ন বিষয় বিভিন্ন দিক নিয়ে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করব। তার পাশাপাশি বিভিন্ন সেগমেন্টও আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব। তো অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসুন আর দেরি না করে অনুষ্ঠানের আলোচ্য যেটা আমরা বিষয় রয়েছি ধৈর্য ধরুন, এই ধৈর্য সম্পর্কিত প্রথমে আসলে ধৈর্যটা কী সে বিষয়ে আমাদের আরফাত হুজুর থেকে জানবো ইনশাআল্লাহ। হুজুর কেমন আছেন?
আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যে দর্শকগুলো দেশে ধৈর্য ধরুন বিষয়টা নিয়েছি, আসলে ধৈর্যটা কি হাকিকতে সেটা কি বলবেন আপনি বিষয়ে?
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আজকে আমাদের যে বিষয় ধৈর্য, ধৈর্য নিয়ে আশা করি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিভিন্ন সময় হয়তো অনেক কথা শুনেছেন।
জি,
তবে ধৈর্য সম্পর্কে আমাদের প্রথমে ধৈর্য আসলে কাকে বলে এ বিষয়ে একটু ক্লিয়ার হওয়া দরকার। ধৈর্য এর সম্পর্কে এর পরিচয় বিভিন্নভাবে করা হয়েছে। ধৈর্যের পরিচয় এর মধ্যে আপনার কিতাবের মধ্যে এসেছে, ধৈর্য বলতে বোঝায় যে আটকিয়ে রাখা অথবা বিরত থাকা। বিরত থাকা কিসে থেকে? এমন জিনিস থেকে যেটা স্বাভাবিক মানুষের আকল বলেন অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দিন দিয়েছে ইসলামী শরিয়াত, ইসলামী শরিয়তে যেগুলো নিষেধ করে, আমাদের আকল বিবেকে যেগুলো নিষেধ করে, এরকম থেকে, এরকম বিষয় থেকে বিরত থাকা, এটা একটা ধৈর্য হিসেবে ধরা।
বিরত থাকা বা আটকে রাখা একটা বিষয় বললেন আপনি আমাদেরকে, আসলে হাকিকাতে যে ইসলামে আমাদেরকে যে বিষয়গুলো,
অনেক কিছু মনে করেন ইসলামের মধ্যে অনেক কিছু করা নিষেধ রয়েছে,
নিষেধ রয়েছে।
তো আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেই জিনিস থেকে নিষেধ করেছেন, সেটা হোক খাওয়া, সেটা হোক চলা,
মানে এটা হতে পারে
যে কোনো কর্ম হতে পারে,
কোনো একটা এমন বিষয় যেটা আমার করতে মন চাচ্ছে কিন্তু সেটা আল্লাহ তার রসুলের পক্ষ থেকে নিষেধ রয়েছে,
নিষেধ রয়েছে,
আমি ওটা না করে আমি আল্লাহর উপর ভরসা করে আমি ধৈর্য ধারণ করছি, এটা হচ্ছে কি
ধৈর্য। অনেক এর মধ্যে আরও বিষয় রয়েছে, যেমন কি ধৈর্যের আবার প্রকারভেদ রয়েছে। তো এক প্রকার হচ্ছে আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছে, অর্থাৎ যেই কর্মের মাধ্যমে, আমাদের যেই কথার মাধ্যমে, যে কাজগুলোর মাধ্যমে আল্লাহ এবং তার রসুল খুশি, এবং যেটা আমাদের উপর ফরজ, এমন অনেক কাজ কিছু আছে ফরজ, কিছু আছে সুন্নাত, কিছু আছে আপনার ওয়াজিব, কিছু আছে মুস্তাহাব। তো ফরজের মধ্যে এমনভাবে ইস্তিকামত, দৃঢ়তা সহকারে অল টাইম করা যে এটা যেন কখনো মিস না হয়, তো এটা এক প্রকার ধৈর্য,
এক প্রকার ধৈর্য,
মানে এটার উপর ইস্তিকামত থাকা,
জি,
ধৈর্য সহকারে এটা অল টাইম পালন করা,
কোনটা নেকির কাজের মধ্যে
আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি মোতাবেক নিজেকে সেখানে অল টাইম ধীরে স্থির রাখা, এটা থেকে কি না হওয়া, বিরত না হওয়া, এটা এক প্রকার ধৈর্য,
জড়িত থাকা ওই কাজের মধ্যে,
এটা এক প্রকার। আবার আরেক প্রকার ধৈর্য হচ্ছে আপনার আল্লাহ এবং তার রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলোতে নিজেকে ফেলা থেকে, অর্থাৎ নিজেকে সেগুলোর মধ্যে জড়িত করা থেকে নিজেকে বিরত রাখা,
বিরত রাখা,
এটা এক প্রকার ধৈর্য,
ধৈর্য।
তো ধৈর্য সম্পর্কে কোরআনে পাকে অনেক আয়াত রয়েছে। প্রথমে এখন একটি আয়াত আমি পেশ করছি, বিসমিল্লাহ রহমান রহিম, ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো,
ধৈর্য ধারণ করো,
ইন্নাল্লাহ মাহাস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছে। এভাবে যারা ধৈর্য ধারণ করে এদের সম্পর্কে কিন্তু অনেক হাদিসে পাক তো রয়েছে, একটি হাদিসে পাক এভাবে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই যারা ধৈর্য ধরে মনে করেন মানে আমরা আমাদের উপর যে মুসিবত আসে না, এই মুসিবতগুলা মনে করেন কারো সম্পদের উপর আসে, কারো জিসিম শারীরিকভাবে আসে অসুস্থ ইত্যাদি, এগুলা
জি,
অথবা সম্পদের উপর আসে মাল ইত্যাদি ধ্বংস হয়ে যায়, আর না হয় এ আওলাদ বংশের উপর আসে, মানে কেউ এ দুনিয়া থেকে চলে গেল, এরকম হয়। তো হাদিসে পাকে আসছে যখন কোনো বান্দা এরকম শারীরিক অথবা ধন সম্পদ অথবা তার আওলাদ বংশ,
জি,
এগুলার মাধ্যমে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো মুসিবত এগুলো আসে, আল্লাহ তাআলার পরীক্ষা যখন হয়, তো সে যদি সবরে জামিল করে, সবরে জামিল কাকে বলি ইনশাল্লাহ সেটা আমি বলবো,
জি,
সে যদি সবরে জামিল সহকারে সেটাকে গ্রহণ করে নেয়, এরকম মুসিবতকে গ্রহণ করে নেয়, তো তখন বলা হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির থেকে হিসাব নেওয়া, সেই ব্যক্তির হিসাবকে মিজানের পাল্লায় রাখা, এটা আল্লাহ তাআলা হায়া করবেন।
আল্লাহু আকবার।
আর বলা হচ্ছে যে এটা আল্লাহ তাআলা হায়া করবেন যে তার নামে আমল এটা মানুষের সামনে প্রকাশ করবে, এক কথায় আল্লাহ তাআলার দয়ায় তার হিসাবটা আসান করা হবে, এবং তার নামে আমল এগুলো গোপন করা হবে, অর্থাৎ তার গুনাহকে গোপন করা হবে, আল্লাহ তাআলার স্পেশাল দয়া হবে তার
উপর।
তো ধৈর্যের কথা যদি বলতে যাই,
আসলে হুজুর আপনি যে প্রথম ফজিলতটা বললেন না প্রিয় দর্শক, একটু যদি এটা আমরা দৃষ্টি দিয়ে এই ফজিলতের উপর, প্রথমত আমাদের হুজুর বললেন কি ধৈর্য কত প্রকারের হতে পারে, বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে আমাদের ধৈর্যের বিষয়ে বললেন, এমনকি এমন কোনো গুনাহের কাজ থেকে আল্লাহ তা রসুল আমাদেরকে বলেছে যে তোমরা বিরত থাকো, সেগুলো থেকে বিরত থেকে এটাও এক প্রকার ধৈর্যের মধ্যে পড়ে, এবং ধৈর্যের প্রকারগুলো আমাদের প্রকারভেদ সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হলো, এবং একটা ফজিলত খুব একটা মনোমুগ্ধকর ফজিলতের কথা আমাদের কাছে তুলে ধরে যে ধৈর্যের ব্যাপারে, আসলে আজকে আমরা কত ধরনের গুনাহ করি এবং কত গুনাহ করার পর আমরা এটা আফসোস করি, এই গুনাহের জন্য আমাকে কালকে আমাদের হিসাব দিতে হবে। ফারুক আপনি কী বলেন এই বিষয়ে, যে দেখেন ধৈর্যের এত ফজিলত রয়েছে, ধৈর্য ধরুন আজকে আমাদের বিষয়ে নেওয়ার কারণ হচ্ছে এটাই, একজন মুসলমান বান্দার তার অন্তরে তার মন মানসিকতা যদি ধৈর্য ধরা এই মন মানসিকতা তৈরি হয়ে যায়, তাহলে আশা করি তার দুনিয়াতে পেরেশানি এটা মনে হয় আসলেও এটা পেরেশানি সে সাদরে খুশিতে গ্রহণ করে নিবে, যদি তার থেকে ধৈর্য ধারণ করার মন মানসিকতা থাকে, সে বিষয়ে কী বলেন আপনি?
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, যে আমার মাশাআল্লাহ আরফাত ভাই অনেক সুন্দরভাবে ধৈর্য কাকে বলে বলেছেন, আসলে ধৈর্য যেটা ইমানের সাথে রিলেটেড, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যকে ইমানের অর্ধেক বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে আমরা জানতে পারি যে ইমান, এটা তো আমরা জানি আমরা ইমানদার, ইমানের দুই ভাগ রয়েছে, একটি হচ্ছে সবর, আরেকটা হচ্ছে শুকর, কৃতজ্ঞতা জ্ঞাপন করা,
ধৈর্য
জি আর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসারি সাহাবীর নিকটে গেলেন আর জিজ্ঞাসা করলেন যে তোমরা কি মুসলমান, সবাই কি হয়ে নিশ্চুপ রইলেন, কেউ উত্তর দিচ্ছেন না। এটা কেমন প্রশ্ন, এমন এমন প্রশ্নে সবাই কি হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন,
হতভম্ব হয়ে গেলেন যে কি।
তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, হুজুর আমরা মুসলমান, জি আমরা মুসলমান। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর দলিল কি তোমরা যে মুসলমান? তখন উত্তর দিলেন যে আমরা মুসলমান, এর দলিল হচ্ছে আমরা যখন কোনো নিয়ামত পাই, কোনো নিয়ামত যখন আমরা লাভ করি,
জি
তখন তো আমাদের মন খুশি থাকে,
অবশ্যই
ওই সময় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আর যখন আমাদের উপর মুসিবত আসে তখন আমরা ধৈর্য ধারণ করি, এবং আমরা আল্লাহ তাআলার যে হুকুম আহকাম রয়েছে এর উপর সন্তুষ্ট।
আসলে এখানে কিন্তু
তিনটা জিনিস,
তিনটা বিষয় আপনি যেটা বললেন, এবং আমাদের একটা মানুষের জীবনের কিন্তু এই শুকরিয়া আর ধৈর্য, এটা দিয়ে কিন্তু তার পুরো জীবন অতিবাহিত হয়।
জি,
তাদের জীবনের মধ্যে একটা সময় খুশি আসে, তখন যেটা আপনি বললেন শুকরিয়া জ্ঞাপন করা। আর বিপদ, কারণ কোনো মানুষ এমন পাবে না দুনিয়ার মধ্যে যে সারা জীবনে কি সুখী আর সুখের কোনো মানুষ পাবে না, হয়তো তার জীবনে কিছু সময় সুখী তার জীবন
যাবে। আল্লাহ তো বলে দিয়েছেন যে আমি তাদেরকে
পরীক্ষা করব,
তাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জু, আমি তাদেরকে ভয় ক্ষুধা দিয়ে কি কি করব,
পরীক্ষা করব,
পরীক্ষা করব। তারপর আরো মালের ক্ষতি দিয়ে, আমার হুজুর বলেছেন
জি
জানের ক্ষতি, ফল ফসলাদির মধ্যে ক্ষতি দিয়ে আল্লাহ তো পরীক্ষা করবেন। তাহলে আমাদের জীবনটা হচ্ছে সুখ দুঃখে ভরা, কখনো সুখ আসবে, কখনো আমরা ভালো অবস্থায় আমাদের জীবন চলবে, কখনো যাবে দুঃখের মধ্যে। এটা একটা রহমত,
রহমত অবশ্যই।
এখানে
জি
যে দেখুন, আজকে হয়তো আমরা আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও যারা দেখছেন, মানে আমাদের উপর যখন শুধু আনন্দ আর আনন্দ থাকে ঘরের মধ্যে, অথবা আমাদের জীবনে কোনো বিপদ আসে না, অর্থাৎ আরামসে জিন্দগি চলতেছে,
জি জি
টাকা আসতেছে ঠিকমতো, ঘরের মধ্যে ঠিকমতো আয়োজন, মানে সব কিছু নিজের মন মতো এবং ঘরের চাহিদা মতো সব কিছু যখন হয়, তখন আমরা মনে করি আল্লাহ তাআলা আমার উপর অনেক দয়াবান, আল্লাহ তাআলা আমার উপর অনেক খুশি, সেজন্য আমার কোনো মুসিবত নাই কিচ্ছু নেই, এরকম মনে করি
আমরা।
কিন্তু আসলে এটা ধারণা করে যদি আমরা থাকি, আমরা যে কত বড় ভুলে রয়েছি,
আচ্ছা
এটা কিন্তু আমরা কল্পনা করতে পারবো না।
কারণ
কেন এটা এটা বলছি, এই জন্যে দেখুন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত বান্দা পাঠিয়েছেন, তো সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা হচ্ছে নবীগণ,
নবীগণ
সমস্ত নবীগণ এবং সমস্ত রসুলগণ, এরা হচ্ছে প্রিয় বান্দা, আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় বান্দা। তো আল্লাহ তাআলা প্রিয় বান্দাদেরকে একটু করে যদি আমরা ওনাদের জীবনী দেখি, এমন আল্লাহর প্রিয় বান্দা আমরা দেখব না যার জীবনে বিপদ আসেনি, মুসিবত আসেনি। প্রত্যেক নবীদের জীবনে যদি দেখি, কোনো না কোনো প্রত্যেক নবী কোনো না কোনো মুসিবতে, এক এক সময় এক এক মুসিবতের মধ্যে আমরা দেখি,
জি
তো ওনারা আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা যেটা আমরা কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না, কত প্রিয়, কত আল্লাহ তাআলার নৈকট্যবান এটা আমরা বলতে পারবো না। যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা রিসালাত দিয়েছে, এরা কেমন প্রিয় বান্দা হতে পারে আল্লাহ তাআলাই ভালো জানে। আর ওনাদের সম্পর্কে তো রয়েছে, ওনারা হচ্ছে মাসুম, মাসুম মানে তারা নিষ্পাপ,
নিষ্পাপ।
আর আজকে আমরা কোন যখন মুসিবত আসে তখন মনে করি এটা মনে হয় আমার গুনাহের কারণে, অর্থাৎ আমাদের ইয়া হচ্ছে গুনাহের কারণে। আর যদি কোনো মুসিবত না আসে আরে তখন হয়তো এরকম হয়তো মনে করে অনেকে যে মানে আমার তেমন ভুল নাই, তেমন ভুল নাই, সেজন্য মুসিবত আসতেছে না, আল্লাহ তাআলা খুশি। তাহলে এখন একটু জিনিস চিন্তা করুন, যারা আমাদের সাথে দর্শক বৃন্দ, আমরা একটু এটা চিন্তা করি যে তো আম্বিয়া কেরাম তো কোনো গুনাহ নেই,
অবশ্যই
ওনাদের উপর যে এরকম আল্লাহ তালার পক্ষ থেকে আসতো। আসল কথা হচ্ছে আল্লাহ তালা যাকে পছন্দ করেন, আল্লাহ তালার প্রিয় বান্দা যারা ওনাদেরকে আল্লাহ তালা এরকম বিভিন্ন মুসিবত বিভিন্ন কিছু এগুলো দেন এবং এটার মাধ্যমে আল্লাহ তালার বৈকট্যতা আরও বেশি দান করে,
বেশি দান করে। আচ্ছা এখানে একটা প্রশ্ন যেটা বললেন কিছুক্ষণ আগে, আপনি বললেন যে আমরা যখন খুশিতে থাকি বা আমরা যখন আনন্দে থাকি তাহলে ওইটা আমাদের জন্য নিয়ামত নাও হতে পারবে, এটা আমরা নিয়ামত কেন হবে না, কারণটা কি বা কি কারণ আপনি এটা বললেন?
প্রত্যেক কিছু তো আল্লাহ তালার নিয়ামত, ঠিক আছে
জি,
কিন্তু এরকমও হতে পারে যে দেখুন এ রিওয়ায়েতে এরকমও আছে
জি,
আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ও মুসলিম রয়েছে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে, আল্লাহ তালাকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, দিন ইসলাম থেকে দূরে এরকম যারা রয়েছে তাদেরকে তাদের দুনিয়ার মধ্যে তারা যে ভালো কাজগুলো করে এগুলোর প্রতিদান তাদেরকে দুনিয়ায় দিয়ে দেয়,
দিয়ে দেয় জি জি,
এই কারণে গিয়ে এদের মুসিবত কম আসে। তো এগুলো হচ্ছে এরকম শুধু মানে মুসিবত কম আসা শুধু আনন্দ আর আনন্দ, এগুলো হচ্ছে যারা আল্লাহ তালাকে মানে না তাদের জন্য, কারণ কি তাদেরকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছেন এবং রিবায়ত আসছে তাদের অবস্থা এমন হয়, শুধু তারা নয় যদি কারো কোনো ব্যক্তি এমন হয় যে মুসলমান ঠিক আছে কিন্তু তার নসিবে আপনার যেটা বলে ইমান হারা হয়ে যাওয়ার অথবা শেষ পরিণতি খারাপ হওয়ার মন্দ হওয়ার এরকম নসিব আছে, এরকম এর উপরও এরকম হয় সে অনেক আনন্দানন্দে জীবন কাটাবে এবং আস্তে আস্তে দুনিয়ার মধ্যে সে যত ভালো কাজ করেছে এগুলোর প্রতিদান দুনিয়ার মধ্যে পেয়ে যাবে।
এবং শুধু এখানে একটা বিষয় আপনি যেটা বললেন আমার একটাই নগণ্য পরামর্শ আর কি, এটা অনেকে যেটা আমরা মনে করি যে আমি এখন খুশিতে আছি এবং আমি এখন অনেকগুলো নিয়ামত পাচ্ছি, আসলে নিয়ামত বা আমি যে খুশির মধ্যে এখন রয়েছে এটা কি সত্যিকারের নিয়ামত কি না, এটা বোঝার একটা উপায় এটাও হতে পারে যেটা আমার নগণ্য পরামর্শ, এটা হচ্ছে কি যেই নিয়ামত বা যেই খুশি আমি অনুভব করছি বা অতিবাহিত করছি দিন যাপন, সেই খুশি মাধ্যমে দিন অতিবাহিত করা বা সেই নিয়ামতটা যদি আমাকে আল্লাহ তার রসুলকে বুলিয়ে দেয় তাহলে ওটা নিয়ামত না আমার জন্য, যেটা আমার সচক্ষে
এটা একটা
নিয়ামত বলছি
আমরা ইজিভাবে বুঝতে পারি
জি।
মনে করুন যখন আমাদের উপর কোনো মুসিবত আসে
জি
তখন কিন্তু আমরা আল্লাহ তাআলার দরবারে নিজেকে খুব পেশ করি
আল্লাহকে স্মরণ করি,
যেভাবে আমরা আমাদের মুসিবত আসলে ঘরের মধ্যে কোনো পেরেশানি আসলে নিজের জীবনে পেরেশানি আসলে আওলাদের বিষয়ে সন্তানের বিষয়ে কোনো পেরেশানি আসলে তখন যেভাবে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, তো যখন আপনি খুশিতে আছেন আমরা খুশিতে থাকি আমাদের মাল ধনসম্পদ আল্লাহ তাআলা দেন, যখন একেবারে আনন্দে আপনি উদযাপন আপনার দিন যাচ্ছে তখনও যদি আপনি আল্লাহ তাআলাকে ঠিক সেভাবেই স্মরণ করেন
তাহলে এগুলো আমার জন্য নিয়ামত,
মনে করেন এটা অবশ্যই আপনার জন্য
নিয়ামত
নিয়ামত। আর যদি সম্পদ আসার কারণে আপনি আল্লাহ তাআলাকে বলে গেলেন, সম্পদ চলে গেল তখন মনে করেন আপনি বাস আল্লাহ তাআলার জন্য দিব না, তখন আপনি মসজিদ অল টাইম থাকেন, তখন আপনি মানে আল্লাহ তাআলার দরবারে নিজেকে পেশ করেন, আর যখন সম্পদ চলে আসলো তখন আপনি আল্লাহ তাআলার ইবাদতকে বলে গেলেন, আল্লাহ তাআলাকে বলে গেলেন, আল্লাহ রাসূলকে বলে গেলেন, তাহলে নিশ্চয়ই এই সম্পদ ঠিক আছে আপনার লাগতেছে এটা আপনার জন্য অনেক উপকার, কিন্তু একটু চিন্তা করে দেখুন এটা তো আপনার আল্লাহ তাআলাকে বলে দিল, আল্লাহ তাআলার ইবাদতকে বলিয়ে দিল, আল্লাহ তাআলার মহব্বতকে বলিয়ে দিল, আল্লাহ রাসূলের মহব্বতকে বলে দিল, তো এই সম্পদ কেমনে আপনার জন্য উপকারী,
বরঞ্চ আমাদেরকে আল্লাহ তাআলা রাসূলকে ভুলিয়ে দিচ্ছে
উদাসীন করে দিচ্ছে,
তাহলে আমার জন্য নিয়ামত বলছে ওর জন্য আমার আযাব হতে পারে।
আচ্ছা এখানে ফারুক ভাই এই কথাটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি, তো যেটা বলতে চাইছি যে অনেক সময় যে অর্থাৎ যারা মুসলিম রয়েছে এদেরকে আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার মধ্যে এদের প্রতিদান দিয়ে দেয়,
দিয়ে দেয়,
তো এরকম যদি কারো এরকম হয় যে বাস আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত তো আসতেছে আর এদেরকে আস্তে আস্তে আল্লাহ তাআলার থেকে দূরে সরে যাচ্ছে তখন কিন্তু এটা ভয় করা উচিত,
আল্লাহ
এটা ভয় করা উচিত যে যে এরকম তো নয় যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে আমার সব মানে ভালো কাজের প্রতিদান দিয়ে দিচ্ছে আর পরকালে আখিরাতে আমার জন্য কিছুই থাকবে না,
আল্লাহ
এরকম তো নয়। তো সেই জন্যে মাল আসা সম্পদ আসা এটা যেরকম নিয়ামত হয় আবার এটা মুসিবতের কারণ হয়েও দাঁড়ায়, দুনিয়াতে হয়তো আপনার লাগতেছে না পরকালে গিয়ে আপনার কবর
বুঝতে পারবো
তখন হয়তো আপনার মুসিবতের কারণ হতে পারে, সেই জন্য আল্লাহ তাআলার দরবারে এটা দোয়া করা
দরকার এবং ধৈর্য ধারণ করা উচিত,
আর সেই সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি তো অর্জন করা যায়, আল্লাহ তাআলার দরবারে সৎকা করা যায়, আল্লাহ তাআলার রাস্তায় সৎকা করা যায়, এটার মাধ্যমে অন্তরে যদি সেরকম কোনো পরিবর্তন আসে অর্থাৎ দুনিয়াবি দিকে মহব্বত এসে যায়, এটাকে আবার চেঞ্জ করার জন্য আল্লাহ তালার দরবারে যেন আল্লাহ তালার দিকে যেন দিল ফিরে যায়, এটার জন্য আল্লাহ তালার রাস্তায় সত্য করুন আপনি।
সুবহানাল্লাহ, আসলে আমাদের এরকম মনস্তিকতা থাকা উচিত। প্রিয় দর্শক, আমরা আবারও এই যে ধৈর্য ধারণ করা নিয়ে আমরা যে আলোচনাগুলো করছিলাম এবং আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পর সুক্রিয়া জ্ঞাপন করার যে একটা আমাদের ফারুক ভাই দুটা পয়েন্ট বললো যে আমাদেরকে আসলে আমাদের জীবনে সুক্রিয়া জ্ঞাপন এবং ধৈর্য ধারণ করা এটা কিন্তু অতপ্রতভাবে জড়িত আমাদের সাথে। আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা আবারও আসবো এই আলোচনার দিকে। আপনারা মাশাআল্লাহ অনেকে আমাদেরকে কল এসএমএস করছেন, কিছু কল এসএমএস এর দিকে এগুবো, এরপর আমরা আবারও আমাদের আলোচনা ফিরে আসবো ইনশাআল্লাহ। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমার বাড়ি বরিশাল, আমি আজকে লাইভ অনুষ্ঠানে ছি, আমার কাছে অনেক ভালো লাগছে, আপনারা আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আপনার পরিবারের উপর হায়াস রহমত নাজিল করুক। মাদানী সিলে ভাবে আমরা সকলেই নিজেরাও দেখে অপরকে দেখার দাওয়াত দিই। পরবর্তী কল।
আমার নাম শাহানুর ইসলাম, মানিকগঞ্জ থেকে বলছিলাম। আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, খুব শিক্ষণীয়, এবং যদি এগুলা আমল করা যায় বা এগুলা সঠিকভাবে পালন করা যায় তাহলে অবশ্যই ইহকাল পরকাল দোকালের জন্যই ভালো হবে, খুব ভালো লাগে আর কি আপনাদের অনুষ্ঠান।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে। এভাবে আমরা আসলে মাদানী চ্যানেল দেখার মাধ্যমে দুনিয়া ও আখিরাত আমাদের আর সুন্দর হবে, নিজেও দেখি অপরকেও দেখার দাওয়াত দিই। অনেকে দর্শক মাশাআল্লাহ ফেসবুক লাইভও আমাদের সাথে রয়েছেন এবং কি অনেকে মাশাআল্লাহ শেয়ার করছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক। আর যেমনটা আমাদের সাথে সাইফউদ্দিন ভাই রয়েছেন, কমেন্ট করেছেন, এভাবে আরফাত হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি কমেন্ট করেছেন, আমার মা অসুস্থ, দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার মাকে শিফা দান করুক, আপনার মায়ের জন্য যা বেহতার তা নসিব করুক। এভাবে মাশাআল্লাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, আর অনেক দর্শক মাশাআল্লাহ নুরুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, মাইনুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, আর অনেক দর্শক মাশাআল্লাহ আমাদের কমেন্ট করছেন, আমাদেরকে উৎসাহ প্রদান করছেন, সুক্রিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ। এবং যারা শেয়ারও করছেন অপরকে তার জন্য সুক্রিয়া জ্ঞাপন করছে, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। অনেকে আমাদেরকে SMS করছেন, যেমনটা একজন SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বরকাতুহু। আর লালমনিরহাট থেকে আমাদেরকে SMS করেছেন, তিনি লিখেছেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের প্রোগ্রাম দেখছি, ভীষণ ভালো লাগছে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। এইভাবে আমরা নিজেরাও দেখি অপরকে এবং পরিবারের সকলকেও মাদানী চ্যানেল দেখাই ইনশাআল্লাহ। আমাদের মাদানী চ্যানেলের বরকতে ঘরের মধ্যে আমাদের আল্লাহ তাআলার যে একটা নেকির পরিবেশ, আল্লাহ তাআলার রহমত পাওয়ার একটা মাধ্যম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আলোচনা করছিলাম প্রিয় দর্শক আমরা যে ধৈর্য ধারণ করা বিষয়ে, এই ফারুক ভাই ধৈর্য ধারণ করা বিষয়েও আপনি একটা আমাদের কিছুক্ষণ আগে বলছিলেন, আসলে ধৈর্য ধারণ করার কেমন ফজিল সে সম্পর্কে তো আমাদের আপনি বললেন কি শুকরিয়া জ্ঞাপন আমাদের অবশ্যই করা উচিত, তার পাশাপাশি ধৈর্য ধারণ আমাদের করা উচিত। আসলে ধৈর্য ধারণ করা এটা এমন একটা বিষয়, আমরা সাধারণত ধৈর্য ধারণ করার গুরুত্বটা এভাবে বুঝতে পারি, আজকে আমরাও নিজেদের চোখের সামনে অনেক মানুষকে আমরা দেখি যারা কিন্তু একসময় অনেক ধনী লোক ছিল, কিন্তু একসময় তারা দেখা যাচ্ছে হঠাৎ সে এখন রাস্তায় বসে পড়েছে, তার থেকে ধন সম্পদ সব কিছু চলে গিয়েছে। এরকম মানুষকে যখন আমরা দেখি তখন তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যদি এরকম আমার সাথে হয় তখন ওই ব্যক্তি যেরকম সম্পদ চলে যাওয়ার পরে তার এখন এই অবস্থা, ওই অবস্থার মধ্যে তখন আমি কীভাবে ধৈর্য ধারণ করবো? হয়তো আমরা সবাই এলাকার মধ্যে দেখি কি অনেক মানুষ রয়েছে যারা আগে অনেক সম্পদশালী ছিল, কিন্তু এখন হঠাৎ তার থেকে সব কিছু চলে গেল কোনো একটা বিপদের মাধ্যমে, কোনো কিছু মাধ্যমে। এই পয়েন্টটা হচ্ছে ধৈর্য ধারণ করার মূল সময়, আমাদেরকে এরকম মন মানসিকতা তৈরি করা উচিত নয়।
অবশ্যই আমাদের তো এই ইয়াকিন রাখতে হবে, এই বিশ্বাস রাখতে হবে যে দৌলতের মালিক
আল্লাহ,
আর দৌলত
চিনিয়ে
নেওয়ার মালিকও
আল্লাহ।
তো আমাদের বুঝতে হবে যখন আল্লাহ তাআলার নিয়ামত যখন আমরা পাব, নিয়ামত পাওয়ার পর আমাদেরকে অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত, কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত আল্লাহ তাআলার দরবারে।
জি জি জি,
যদি আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেভাবে শুকরিয়া আদায় করার দরকার, আমরা তো শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বললাম, মুখে বললাম, কাজে বাস্তবায়ন করলাম না, যে আল্লাহ তাআলা আমাকে দন দৌলত দিয়েছেন, এছাড়া ওই দন দৌলত থেকে কিছু আল্লাহর রাস্তায় সদকা করি, গরিব দুঃখী যারা রয়েছে তাদেরকে দান করি, এটা হচ্ছে বাস্তবে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা,
ধারণ করার একটা মানসিকতা তৈরি করে
রাখা। যে নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামত হারিয়ে যায়, এই জন্য যেন আমরা আমাদের নিজের ইমানকে যেন কি না করি,
এবং আমি কি এই মন মানসিকতা রাখতে পারি না যে আমার থেকে এখন যা কিছু রয়েছে হয়তো বা এমন হতে পারে যে কোনো মুহূর্তে আমার থেকে সব চলে যেতে পারে, আমি যদি আগে থেকে মন মানসিকতা তৈরি করে রাখি, এখন আমাদের একটা সমস্যা কি জানেন, আমরা যে কোনো সময় যে কোনো কিছু ওভার কনফিডেন্স রাখি যে না আমি আজকে যে সম্পদ রয়েছে আমার, আজকে আমি যে ব্যবসা করছি
উপার্জিত,
হ্যাঁ হ্যাঁ, মানে আমি যে ব্যবসা করছি, আমি যা কিছু করছি এগুলো আমার একেবারে আমি মৃত্যুবন্ধ থাকবে, এগুলো সব আমার আরও বাড়তে থাকবে, একটা ওভার কনফিডেন্স।
তসর ভাই একটা কথা যদি আমাদের চেনা দর্শকবৃন্দ এরাও যদি একটা এখানে একটু গভীর চিন্তা করে, একটা জিনিস মানে কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে এরকম বিপদ আসছে তার সব কিছু চলে গেছে,
আচ্ছা স্বাভাবিক হয় এরকম,
যদি এরকম হয় কারো এরকম হয় মানে মনে করেন তার এরকম বেশিরভাগ হয় যে কীরকম আপনার সম্পদ চাই, সম্পদের উপর বিপদ আসে, সন্তানের উপরও বিপদ আসে কিন্তু খুব কম, অনেক সময় অনেকের সন্তান চলে যায়। তো এর মধ্যে আমরা যদি দেখি অনেকভাবে আমরা নিজেকে এখানে ধৈর্য ধারণ করতে পারি। এক নম্বর তো মনে করেন আমরা যদি চাই হযরত আইয়ুব আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম এর দিকে তাকাতে পারি।
আল্লাহু আকবার,
হযরত আইয়ুব আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম উনি আল্লাহ তাআলা অনেক প্রিয় নবী,
হায়
তো ওনার উপরেও এরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা এসেছে যে ওনার অনেক ধন সম্পদ ছিল,
কেমন সম্পদ ছিল আমরা পড়লেই না জীবনে অনেক,
সুবহানাল্লাহ, ওনার সন্তান সন্ততি, ওনার ঘরবাড়ি দেখুন, নিজের ঘরবাড়ি
কত রাজপ্রাসাদ ছিল,
ওনার ঘরবাড়ি যেটাতে থাকে সেটা পর্যন্ত ছাপ ভেঙে ওনার পরিবারের এরা ইন্তেকাল করেছে, এরপর ওনার ধন সম্পদ যেগুলো এরা আস্তে আস্তে কি ওনার অনেক পশু ছিল এগুলো সবগুলো মরে গিয়েছে, এক কথাই ওনার সব কিছু হারিয়ে গেছে,
পুরো নিঃস্ব,
একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। তো মাদেশান দর্শকবৃন্দ একটু চিন্তা করে দেখো, আপনি যদি কোনো বিপদ আপনার উপর আসে, হতে পারে শুধুমাত্র আপনার মালের উপর,
মালের উপর
হতে পারে, কারো এরকম হতে পারে কারো সন্তানের উপর এসেছে,
জি জি এরকম
হতে পারে কারো ঘরের উপর এসেছে,
জি,
কিন্তু ইনি তো একজন আল্লাহ তাআলার নবী,
জি,
ওনার উপরে এমন আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা এসেছে একেবারে প্রতিটি জায়গায়,
জি,
সম্পদ বলেন সন্তানে বলেন প্রতিটি ওনার প্রত্যেকটি বিষয় কি এভাবে মুসিবতটা এসেছে। তো এরপর ওনাকে অনেকেই এটা বলতো, বলতো আপনার কি আফসোস লাগে না, আপনার এত কিছু সম্পদ বলে সবগুলো চলে গেল, আল্লাহ আকবার, আল্লাহ তাআলার নবী তিনি বললেন
আল্লাহ,
এগুলা যার তিনি নিয়ে গেলেন, আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেলেন,
আল্লাহ তাআলা
নিয়ে, আল্লাহ তাআলা দিতেও পারেন। দেখুন এখানে হচ্ছে ইমানের পরীক্ষা,
পরীক্ষা
আপনি যখন মুসলমান, আমি আপনি যখন আল্লাহ তাআলার বান্দা, আমার আল্লাহ তাআলা আমাকে দিতে পারেন, আবার নিতে পারেন, আবার দিতে পারেন,
অবশ্যই।
এবং আইয়ুব আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম সম্পর্কে আসছে যে পরবর্তীতে উনি আল্লাহ তাআলার উপর, যেহেতু উনি আল্লাহ তাআলার নবী, ওনাদের ভরসার মধ্যে কোনো সন্দেহ নেই,
সন্দেহ নেই,
তো যেভাবে উনি ভরসা করেছেন ওনাকে আল্লাহ তাআলা আবার এরকম এর চেয়ে আরো উত্তম নিয়ামতে ওনাকে ধন্য করেছেন,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো আমরা ওনাদের জীবনে দেখে এটা দেখি আল্লাহ তাআলা এরকম, ঠিক আছে আজকে কোনো মুসিবত আসছে, তো আজকে যে মুসিবত এসেছে হতে পারে এটা আপনার কবরে হাসরে ফুলসিরাত আপনার নাজাতের ভুসিলা হবে,
ভুসিলা হতে পারে,
এবং দুনিয়ার মধ্যে হতে পারে আরো উত্তম নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার ব্যবস্থা করতে পারে।
আপনি দেখেন এখানে আপনি যে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম মাশাআল্লাহ এমন একজন নবীর আপনি কথা তুলে ধরেছেন যেটা কিন্তু আজকে আমাদের ধৈর্য ধারণ করার অনুষ্ঠানের মধ্যে ইনার আলোচনা না করলেই নয়, ইনার এমন সম্পদ, এত সম্পদ ছিল আর এত পশু পাখি, এত ধন সম্পদ ছিল, এবং কি আপনি যেটা বলেন ইনার সন্তানের উপরেও বিপদ, বিধবা একটা মানে ইনার আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তারপর ধন সম্পদের উপর আল্লাহ পরীক্ষা করেছেন, এরপরও ইনি কি ধৈর্য ধারণ করেছেন, আবার তার উপর কিছু তার এলাকার মানুষ বা সমাজের মানুষ তাকে কী করেছেন, হেয় করেছেন, বা ইনাকে এই বিপদটা চলে আসা যে তার উপর এটাকে ইনা ইনার দোষ বলে গণ্য করছেন। এখান থেকে আমি একটা প্রশ্ন
প্রায় নবীর সাথে ওনার উম্মতরা যারা বুঝেনি, নবীর মান মর্যাদা বুঝেনি,
মান মর্যাদা
তারা তো অনেক ভিন্ন ব্যবহার করে থাকে, কষ্ট দিয়ে থাকে,
কষ্ট দিয়ে থাকে,
এটা তো আছে।
এখানে আমাদের একটা সমাজে এরকম হয়ে থাকে অনেক সময়, মনে করেন আমরা, আমি মনে করি কোনো একটা বিপদে পড়লাম, এখন এখন আমার আপনি যেরকম বললেন আমার থেকে আগে অনেক সম্পদ ছিল, এখন সব সম্পদ আমার থেকে এখন চলে গেলো, তো অনেকে আমরা এরকমও বলি যে এই ব্যক্তি থেকে এগুলো সব চলে গিয়েছে যে এই কারণে এই ব্যক্তি মানুষের সাথে খারাপ ব্যবহার করত, এই ব্যক্তি মনে হয় এরকম গুনাহের কাজ করেছে, সৎকা করে নাই। এখন আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে এরকম বলা উচিত
না, এটা তো কখনো না, কোনো ব্যক্তির উপরে মুসিবত এসেছে,
জি,
আর আপনি যদি তাকে এরকম কথা বলেন
যে এই ব্যক্তি অনেক গুনাহগার, এই ব্যক্তি
মানে কোনো ব্যক্তি মুসিবতে পড়েছে আর আপনি যদি তাকে এরকম বলেন, একটু চিন্তা করুন আল্লাহ তাআলা যদি আপনার উপর সেই মুসিবতটা ঢেলে দেয়, এই যে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনি আপনি মুসলমানকে কষ্ট দিচ্ছেন, কারণ কারো উপরে মুসিবত কেন আসে এটা আল্লাহ তাআলা ভালো জানেন,
অবশ্যই এটা আমাদের,
আমরা সামনে থেকে দেখে কখনো বুঝতে পারবো না, কারো উপর মুসিবত আসার অনেক কারণ হতে পারে,
কারণ হতে
অনেক কারণ হতে পারে,
সেটা পরীক্ষা হতে পারে,
হয়তো
গুনাহের কারণ হতে
পারে, অবশ্যই মনে করুন কারো গুনাহের কারণে এরকম বিপদ এসেছে,
আমি
এটা বলছি কেউ যদি গুনাহের কারণে আসে তো আল্লাহ তাআলা তো তার উপরে অবশ্যই এটা এক প্রকার দয়া,
দয়া
তার গুনাহের ক্ষমা কারণ হয়ে যাবে সেটা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
কেউ গুনাহের কারণে এরকম বিপদ এসেছে তো আল্লাহ তাআলা অবশ্যই সেটা তার গুনাহ ক্ষমার মাধ্যম করে দিতে পারে।
কিন্তু
আপনি যে এখন গীবত করছেন, আমি যদি ওনার বিষয়ে কিছু বলি সেরকম কোনো ব্যক্তির উপরে কিছু আসছে, এখন আমি বললাম গুনাহের কারণে ইনি এমন করেছে সেজন্য, এখন কেউ কোনো ব্যক্তি এরকম যদি গীবত করে তাকে কষ্ট দিয়ে তাকে, এখন এটার জন্য কি আপনার কোনো মুসিবত আসার আপনার থেকে ওয়েট করতে হবে না? কারণ আপনি এখন যে একটা গুনাহ করছেন, আপনি তো বলছেন ওনার গুনাহের কারণে, তো ওনার গুনাহের কারণে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মনে হয় এটা একটা দয়া হয়ে গেল, ওনার জন্য ক্ষমার ব্যবস্থা হয়ে গেল। আপনার ক্ষমার ব্যবস্থার জন্য
কিভাবে
এখন কি হবে? এটাও তো হতে পারে তার থেকে বড় মুসিবত আপনার উপর আসবে, তখন কি করবেন আপনি? তো এই জন্যে আমাদের এটা কখনো উচিত না কোনো ব্যক্তির। দেখুন মুসলমান মুসলমানের ভাই,
অবশ্যই ভাই,
তো মুসলমান যখন মুসলমানের ভাই, আমরা যদি আমাদের কোনো ভাইয়ের মুসিবত দেখি বড়, তখন আমাদের উচিত হবে তার মুসিবতকে দূর করার চেষ্টা করা,
তাকে সাহায্য, তাকে সমবেদনা জ্ঞাপন করা।
আমি যদি তাকে তার মুসিবত দূর করার জন্য চেষ্টা করি, আমি যদি তাকে হেল্প করি, তাহলে আল্লাহ তাআলা আমার মুসিবত দূর করবে।
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে আমার উপর দয়া করবে, আমার মুসিবত দূর করে দেবে। আর যদি আমি যদি এই এই অবস্থার মধ্যে আমি যদি আমার মুসলমান ভাইকে কষ্ট দিই, তাহলে হতে পারে সেই অবস্থাটা আস্তে আস্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাব হিসেবে
আমার
নিজের উপর আসতে পারে। এই জন্য ভয় করা উচিত,
ভয় করা উচিত আমাদের। অবশ্য প্রিয় দর্শক, এই বিষয়টা কেয়ার রাখা উচিত, এবং আমাদের এটা কিন্তু স্বাভাবিকত আমাদের সমাজের মধ্যে হয়ে থাকে, এমনকি সেটা হতে পারে আমাদের সমাজের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্টেপের মধ্যে আমাদের এগুলো হয়। আমরা যখন দেখি আমাদের সমাজের মধ্যে কোনো সম্পদশালী ব্যক্তি, সে আগে অনেকদম সম্পদশালী ছিল, এখন সে তার আর্থিক অবস্থা বা তার এখন এমন অবস্থা হয়েছে সে কি চলতে অনেক কষ্ট হচ্ছে, তখন আমরা যারা আশেপাশের লোক থাকি তখন আমরা ওই ব্যক্তি সম্পর্কে বিভিন্ন খারাপ ধারণা করে থাকি, এমনকি তার ব্যাপারে আরও মানুষের কাছে এগুলো বলে। এবারে যেটা আমার হুজুর বললেন যে গীবত, তার দোষগুলো আর মানুষকে বলা, সে অমুক খারাপ কাজটা করেছে, হয়তো আমি দেখেছি, কিন্তু এই জন্য আমি এটা বলতে পারবো না যে তার থেকে সে অমুক খারাপ কাজ করেছে বিদ্যুৎ আল্লাহ তার উপরে এই বিপদ দিয়েছে, এটা এটা আমি বলার এটা কখনো বিষয় আসতে পারে না। আমাদের উচিত তার জন্য দোয়া করা, আল্লাহ তাকে তাকে যেন এই বিপদ থেকে উদ্ধার করে, তাকে যেন ধৈর্য ধারণ করার মন মানসিকতা দান করে, এই দোয়া আমাদের করা, তাকে সমবেদনা জ্ঞাপন করা, তার কাছে যাওয়া, তাকে সমবেদনা, তাকে সান্ত্বনা দেওয়া, এটা আমাদের উচিত। কিন্তু বরঞ্চ তার ব্যাপারে খারাপ ধারণা এগুলো কখনো একজন মুসলমান মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আরও বিশ্লেষণ ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা ফারুক ভাই থেকে মাদানী ফুল শ্রবণ করব। তো একটা সেগমেন্ট আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব, এরপর কিছু আপনাদের কল এসএমএস নিব, তারপর আবার আলোচনার মধ্যে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। জি, আমার একটি সেগমেন্ট প্রিয় দর্শক আমরা অ্যাড করবো, আমাদের মুবাল্লিকরা রয়েছেন মাশাআল্লাহ, যে আমরা প্রতিনিয়ত এই অনুষ্ঠানের মধ্যে একটি এরকমই সেগমেন্ট অ্যাড করে থাকি, যে মাশাআল্লাহ আমাদের এক মুবাল্লিকে দাওয়াত ইসলামী নিডার গুরুত্বপূর্ণ মাদানী ফুল কোনো একটা বিষয়ে আমাদের একটা ভিডিও আকারে মাদানী গুলদস্তা আকারে আমাদের দেখার সৌভাগ্য হয়। তো আসুন আর দেরি না করে আমরা দেখে নিব এখন আমাদের মুবাল্লিকের বয়ান। জি, আমাদেরকে দেখিয়ে দিন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম ও রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই তিনটি বিষয়ের উপর আমল করবে আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন আমলনামাকে সহজ করে দিবে এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। তখন আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম ওই তিনটি বিষয় কি। তখন নবী করিম ও রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে নাও, আর যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, আর যে ব্যক্তি তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই হাদিসে মোবারকার মাধ্যমে একটা বড় সুসংবাদ পেলাম, যে নবী করিম রউফুর রহিম ইরশাদ করলেন আল্লাহ তাআলা যে ব্যক্তির নিকট এই তিনটি গুণ থাকবে তার নামাইয়ে আমল কিয়ামতের মাঠে সহজ হবে এবং আল্লাহ তাআলা তাকে নিজ দয়ায় জান্নাতে প্রবেশ করাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ওয়া আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, কত সুন্দর আসলেই, যে এত মহান ফজিলত যারা তিনটি বিষয় বললেন, তার মধ্যে একটি বিষয় আসলে যে সম্পর্ক ছিন্ন যেহেতু আপনার সাথে করবে, আপনি যেন তার সাথে সম্পর্ক বজায় রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। কোন গুরুত্বপূর্ণ একটি বিষয়, তো এই বিষয়ে আসলে ক্ষমা নিয়েও আমরা বিষয়টা জেনেছি। তো আপনাদের কাছে কিছু রিসালা আমি পেশ করছি। পাঁচটি অপশন দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আমাদের মোবালিকদেরকে, আমাদের আরফাতে রয়েছে ফারুক ভাই, দেখি তারা কোনটি সঠিক উত্তর দেন। এক নম্বর হচ্ছে ক্ষমা ও মার্জনার ফজিলত, দ্বিতীয় নম্বর হচ্ছে ফুফির সাথে তৎক্ষণাৎ মীমাংসা করে নিল, তিন নম্বর হচ্ছে ক্ষমা করে দিন সওয়াব অর্জন করুন, চার নম্বর হচ্ছে উত্তম চরিত্র, পাঁচ নম্বর হচ্ছে উদাসীনতা। আশা করি আপনাদের আইডিয়া কিছুটা হয়েছে। আমি আবারও বলছি, ক্ষমা ও মার্জনার ফজিলত তৎক্ষণাৎ ফুফুর সাথে মীমাংসা করে নিল, আরটি হচ্ছে উত্তম চরিত্র, আরটি হচ্ছে ক্ষমা করে দিন সওয়াব অর্জন করুন, এবং আরেকটি উদাসীনতা। প্রথমে ফারুক ভাইয়ের কাছে যাও, কোন রিসালা হুজুর?
তৎক্ষণাৎ ফুফির সাথে মীমাংসা করে নিল।
আচ্ছা, আমাদের ফারুক হুজুর বলেছেন যে তৎক্ষণাৎ ফুফুর সাথে মীমাংসা করে নিল একটি রিসালা, এটিও কিন্তু আত্মীয়তার সম্পর্ক নিয়ে এবং আমাদের যে বিষয়গুলো আমরা জানলাম সেই বিষয়ে। তো আমাদের আরফাত হুজুর দিয়ে কোন রিসালার নাম পড়ে, ইনি কিন্তু খুব গভীরের চিন্তার মধ্যে লিপ্ত মাশাআল্লাহ। জি হুজুর,
প্রথম যেটা বলছেন ক্ষমা ও মার্জনার ফজিলত,
ক্ষমা ও মার্জনার ফজিলত, আমাদের আরফাত হুজুর বলছে ক্ষমা ও মার্জনার ফজিলত, এবং আমাদের ফারুক হুজুর বলেছেন যে তৎক্ষণাৎ ফুফুর সাথে মীমাংসা করে নিল। আমি কিন্তু অপশন দিয়েছিলাম টোটাল পাঁচটি, তার মধ্যে দুটি আমাদের দুজন মোবাল্লিক বলছে, তো তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে একটিও না। আমাদের মোবাইলে যে দুটি রিসালা বলেছে, একজন বলেছে ক্ষমা মার্জনা ফজিলত, আরেকজন বলেছে তৎক্ষণাৎ ফুফুর সাথে মীমাংসা করে নিল, এখান থেকে কিন্তু একটিও না। তাহলে আপনাদের আরও তিনটি অপশন রয়েছে, এর মধ্যে কিন্তু সঠিক উত্তর দিতে হবে প্রিয় দর্শক। জি, আর তিনটি বাকি রয়েছে, সেটা হচ্ছে কি উত্তম চরিত্র, উদাসীনতা, এবং আরটি হচ্ছে ক্ষমা করে দিন সওয়াব অর্জন করুন। তিনটি রিসালা বাকি রয়েছে, দেখি আমাদের ফারুক হুজুর আপনি শেষ, এটা কিন্তু লাস্ট অপশন, আর কোনো সুযোগ দেওয়া হবে না।
ক্ষমা করে দিন সওয়াব অর্জন।
আচ্ছা, ক্ষমা করে দিন সওয়াব অর্জন করুন, আর আমাদের দিকে আরফাত হুজুর কি বলেন?
উদাসীনতা।
উদাসীনতা, আরফাত হুজুর বলেছেন উদাসীনতা, আর ফারুক ভাই বলেছেন ক্ষমা করে দিন সওয়াব অর্জন করুন, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ফারুক ভাইয়ের উত্তর মাশাআল্লাহ, ক্ষমা করে দিন সওয়াব অর্জন করুন, আল্লাহ তাআলা কবুল করুক। তো প্রিয় দর্শক, আজকে আমাদের সঠিক উত্তর দাতা এবং আমাদের সেগমেন্টের জয় হচ্ছে আমাদের ফারুক ভাই, এবং মাশাআল্লাহ আমাদের আরফাত হুজুর বলেছেন, আল্লাহ তাআলা কবুল করুক আমাদের মোবালিকদেরকে। এই রিসালাটগুলো আসলে এই সেগমেন্টে রাখার একটাই মূল উদ্দেশ্য, সেটি হচ্ছে আপনারাও ইলমে দিন দিন ইসলামের জ্ঞান অর্জন করার জন্য এই রিসালাগুলো কিতাবগুলো পড়ুন। www.dawatislami.net বুকস লাইব্রেরি অপশনের মধ্যে আপনারা রিসালাগুলো কিতাবগুলো পাবেন, অনেক ইলমে দিন হাসিল হবে, নিজেরাও পড়ুন, এমনকি অনেক অজানা বিষয় আপনার জানার সৌভাগ্য হবে, এমন এমন অনেক বিষয় যেগুলো আমরা জানি না, যেগুলো আমাদের ইমানের সাথে সম্পৃক্ত রয়েছে কিন্তু আমরা অজানাবশত বিভিন্ন গুনাহের কাজগুলো আমরা করে ফেলি। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজেও আমল করার তৌফিক দান করুক, অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম ধৈর্য ধরুন, এই ধৈর্য সম্পর্কিত কিছুক্ষণ আগেও আমরা যে আমরা যারা জাতির উপর বিপদ আসে তাদের তো অবশ্যই মানসিকতা হচ্ছে ধৈর্য ধরুন, এবং আমরা যারা সাধারণ মানুষ দেখতে পাই যে এই ব্যক্তির উপর বিপদ এসেছে, তাহলে আমরা যেন তার কোনো গিবদ না করি, তার কোনো যেন কোনো দোষগুলো তার ব্যাপারে কোনো খারাপ ধারণা যেন আমরা না করি। ফারুক ভাই আর কি বলেন এই বিষয়ে?
জি, আমি যে পূর্বে যে হাদিসে পাক থেকে যে তিনটি বিষয়, তার মধ্যে একটা যে বিষয় ছিল সেটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের উপর কিন্তু সন্তুষ্ট থাকা।
আচ্ছা, আল্লাহ আমার জন্য যা করেছে তার উপর সন্তুষ্ট থাকা,
যে হুকুম আকাম আমাদের জন্য দিয়েছেন, যে রুলস দিয়েছেন সেটার উপর সন্তুষ্ট থাকা, সেটা মেনে চলাই বলতে গেলে একটা সবর,
সবর ধৈর্য।
হয়তো আমার অপছন্দনীয় হতে পারে, হয়তো কোনো হুকুম আহকাম আমার নফসের অপছন্দনীয় হতে পারে, মদ খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন, জুয়া খেলা হারাম করেছেন, সুদ ঘুষ খেয়ে হারাম করেছেন, হয়তো এটা আমার অপছন্দ হতে পারে, আমার নফসের অপছন্দ, আমার যেই প্রবৃত্তি এটারও অপছন্দ হতে পারে, এই জন্য আমার অপছন্দ, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের উপর আবশ্যক করেছেন, সন্তুষ্ট থাকতে হবে। হযরত ঈসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
জি
ইরশাদ করেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পছন্দনীয় জিনিস বস্তু অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার অপছন্দনীয় বিষয় বস্তু উপর সবর করতে পারবে। আমার অপছন্দ, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন, এটার উপর যতক্ষণ পর্যন্ত আমি সবর করতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত যে আমার পছন্দনীয় জিনিস, পছন্দনীয় বস্তু বিষয় অর্জন করতে পারবো না।
হ্যাঁ, এটা কিন্তু আসলে আমাদের,
এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, হয়তো আমার অপছন্দ নয়, কিন্তু এর আল্লাহ তাআলা যে হুকুম আহকাম দিয়েছে এর পেছনে অনেক হিকমত রয়েছে,
আমাদের ভালোর জন্যই,
ভালোর জন্য। কিন্তু আজকে দেখুন না, আমরা আল্লাহ তাআলার হুকুমকে মানতে নারাজ, অথচ যদি কোনো গবেষক, কোনো পণ্ডিত, কোনো রিসার্চার যারা বলেন, কোনো কথাকে আমরা মেনে নিই, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের উপর কিছু জিনিস আবশ্যক করেছেন আর কিছু বস্তু জিনিস আমাদের জন্য হারাম করেছেন, এর পেছনে অনেক কারণ রয়েছে,
কারণ রয়েছে আসলে। এগুলো কিন্তু
আমাদের ঈমান কতটুকু মজবুত এটা তো পরীক্ষা হবে হালাল এবং হারামের পার্থক্যের মাধ্যমে।
অবশ্যই,
যদি আমি মুসলমান হয়ে, ইমানদার হয়ে যদি হালাল এবং হারামের পার্থক্য না করি, তাহলে আমার ঈমান কতটুকু মজবুত এটি কীভাবে প্রকাশ করব। এই জন্য আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন আমাদেরকে, ওই হুকুমের উপর লব্বাইক থাকতে হবে।
যেটা বললেন, আমাদের সেই হারাম থেকে বেঁচে থেকে হালাল কাজের মধ্যে চলা, এটাও এক প্রকারের ধৈর্য, কারণ আমি হারাম থেকে বাঁচার চেষ্টা করছি।
জি, রাওয়ায়েতের মধ্যে আরও রয়েছে যে সবরকে যদি, অত ধৈর্যকে যখন মানুষের আকৃতিতে প্রকাশ করা হয়,
জি,
ওই মানুষটি অত্যন্ত মর্যাদাশীল সম্মানিত মানুষ হবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যে ধৈর্যকে যদি মানুষের আকৃতিতে প্রকাশ করা হয়,
আচ্ছা,
এই জন্য উচিত আমাদেরকে ধৈর্য ধারণ করা। এখন হয়তো আমাদের এটা আসবে, সবর করলাম বা সবর আমার উপর কি অনেক কঠিন রোগে আমি আক্রান্ত, তো সবর কীভাবে করব। সবর এভাবে করব যে আল্লাহ তাআলা আমাদের, আমাকে শিফা দিবেন, এবং সাথে সাথে যারা ডাক্তার রয়েছে ডাক্তারের স্বর্ণপূর্ণ হবে।
এটাও একটা অনেক দর্শকের প্রশ্ন যে আপনারা বলছেন ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, কিন্তু আমি এমন একটা রোগের মধ্যে গ্রেফতার হয়েছি যেটা ডাক্তাররা পর্যন্ত, বিভিন্ন অনেক ডাক্তার আমি দেখিয়েছি, কিন্তু তারা আমাকে কোনো সমাধান দিতে পারছে না, তাহলে আমি এই সময়তে কীভাবে আমার ধৈর্য ধারণ করার মনমানসিকতা তৈরি আসতে হতে পারে, একটা প্রশ্ন অনেক দর্শকের এরকম হতে পারে।
তো দেখুন না, শিফা দেওয়ার মালিক আল্লাহ,
আল্লাহ,
এটা আমাদের বিশ্বাস ইকিন রাখতে হবে। তো ডাক্তারের পরামর্শও নিতে হবে, দুটোর সমন্বয় হচ্ছে আমরা যে তাওয়াক্কুল বলি সেটা। যেমন যে এক সাহাবি জিজ্ঞাসা করলেন যে আমি উটকে ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব নাকি উটকে বেঁধে তাওয়াক্কুল করব,
অবশ্যই বেঁধে
ভরসা রাখবো। তখন
জি
আল্লাহ রাসূল বললেন যে বেঁধে, উটকে বেঁধে তাওয়াক্কুল করো। তো আমরা পরিপূর্ণ ইয়াকিন রাখতে হবে আল্লাহ তাআলার।
আসলে একটা বিষয় কিন্তু, যারা হুজুর অসুস্থ হয়, রোগী যারা, তাদের কিন্তু এই ধৈর্য ধরার মন মানসিকতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কিন্তু এই অসুস্থ অবস্থায় যারা ধৈর্য ধারণ করে, আসলে আমাদের ধৈর্য, আমরা অনেকে এটাও মনে করি যে এখন আমার থেকে অসুখ হয়েছে, এখন মনে করেন আমি আজকে আমার শরীরে অনেক অসুস্থ বা শরীরে আমার অনেক বিষয়, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমার বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না যে আমি অসুস্থ কিনা, বা আমার ভিতরে অনেক এমন কিছু মারাত্মক রোগ রয়েছে। মনে করেন ফারুক ভাই, আপনি হচ্ছে একজন হুজুর মুবাল্লিগ, ঠিক আছে, আপনার কাছে আমি একটা দোয়ার জন্য বলে একটা বিষয়, এটা এটা আলাদা একটা বিষয়, কিন্তু আমি আপনাকে কোনো একটা কিছু বলে আমি সমাধান পাবো না মনে করেন, কিন্তু আমি এরপর আপনাকে জিনিসটা বর্ণনা করতে রয়েছে। যেমন আমি জানি যে আমার থেকে রোগ হয়েছে, আমি কোনো কিছু সমাধান যদি চাই আমি আল্লাহ পাকে দরবারে দোয়া করবো, আর ডাক্তারের কাছে কি ওষুধ চা আমার একটা চাবো এটা চাইবো, কিন্তু অন্য কাউকে বলে বেড়ানো এটা এটাই তো কখনো একটা কাম্য হতে পারে না। তাহলে এটাই কখনো কি ধৈর্য বলা যাবে যে আমি বলছি না আমি ধৈর্য ধারণ করছি?
প্রথমে আমি যে কথাটা বলেছিলাম সেখানে একটা সবরের জামিল কথা বলেছিলাম,
জি জি,
আর সবরের জামিলের বিষয়ে আমি বলেছিলাম যে সবরের জামিল কাকে বলে এ বিষয়ে, তো এ বিষয়ে আমি বলছি, সবরের জামিল বলতে বোঝায় আপনার উপর কোনো বিপদ আসলো,
জি,
আর আপনি বিপদ ছাড়া, অর্থাৎ এমনি স্বাভাবিক যখন খুশিতে থাকেন, আনন্দে থাকেন, কোনো বিপদ অবস্থা ছাড়া, মানুষের সাথে যেভাবে আপনি মেলামেশা করেন, তদ্রুপ যখন বিপদ আসছে তখন আপনি মানুষের সাথে মেলামেশা করছেন, মানুষ বুঝতেই
পারছে না আমি যেটা বলছিলাম
যে আপনার উপরে এরকম একটা মুসিবত আপনার উপর যাচ্ছে,
মানুষকে না বলা, না বলা, অভিযোগ না করা।
হ্যাঁ, তবে এতটুকু এটা তো অবশ্যই দরকার, আপনি অসুস্থ, তো তখন এই অসুস্থ ভালো হওয়ার জন্য সুস্থটা আপনার যতটুকু ডাক্তারকে বলতে হয়
ততটুকু তো অবশ্যই
ডাক্তারের সাথে এটা পরামর্শ করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, এটা অবশ্যই। এটার মধ্যে কোনো
কয়েকজন ব্যক্তিকে আপনার সবকিছু কুলে বলা
মানে একজন ডাক্তার না, তাকে আপনি এরকম শত ব্যক্তিকে বলে দিলেন, চারিদিকে খবর করে দিলেন, তো এটা এটা কিন্তু দুর্জন,
এটা কিন্তু দুর্জন আমি যেটা বলছিলাম।
আর আপনি যদি আপনি অসুস্থ ডাক্তারের সাথে আলোচনা করলেন, ডাক্তার থেকে ওষুধ নিলেন, আপনি খাচ্ছেন এবং আল্লাহ তাআলার উপর ভরসা
করছেন,
আল্লাহ তাআলা আমাকে এই সুস্থতা দিয়েছে এবং এটার যতটুকু দুনিয়াবি একটা সিস্টেম সেটা আমি গ্রহণ করলাম এবং আল্লাহ তাআলা আমাকে শিফা দিলে আমি শিফা হব, এটা তো এগুলো তো একটা ওসিলা
মাধ্যম,
এটা তো শিফা কোনো দিবে না, শিফা হচ্ছে আল্লাহ তাআলাই,
আল্লাহ তাআলাই দিবে,
এটা একটা মাধ্যম। আচ্ছা একটা এই ঘটনা বলি,
জি
হযরত বাইজ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি,
আচ্ছা
আপনার এই ঘটনাটা কিন্তু বর্ণনা করেছেন মুফতি আহমদ ইয়ারখান নাঈম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি এটা বর্ণনা করেছেন। তো বাইজ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি একবার আপনার এভাবে যাচ্ছেন, যেভাবে চলাফেরা করে, তো তিনি দেখলেন হঠাৎ করে একটা বাচ্চা, সে কাদা আছে না কাদা,
জি জি,
কাদার মধ্যে সে পড়ে গেল,
আচ্ছা,
আর তার গায়ে কাদা টাদা লেগে একেবারে ময়লাযুক্ত হয়ে গেল,
জি।
কোন কেউ তাকে, স্বাভাবিক একটা বাচ্চা কাদা লেগে গেছে, কে তাকে ধরবে, এসে কে তাকে হেল্প করবে? তো এখন কেউ তার পাশে আসে নাই, তার মা যখন তাকে তাকে দেখলো, তার মা এসে তাকে দুটো থাপ্পড় দিল, তারপর দিয়ে তারপর তাকে তার কাপড় এগুলো ধুয়ে দিল, ধুয়ে দিয়ে সুন্দর করে তাকে আবার ফ্রেশ করে একেবারে সুন্দর করে তাকে তার কাপড় চোপড় করা হলো। বাহিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা এই ঘটনা দেখে তিনি বললেন, আল্লাহ তাআলা বান্দার সাথে এরকম রহমতপূর্ণ দয়া করে,
সুবহানাল্লাহ,
এটা কিভাবে? তিনি বললেন, বান্দা যখন গুনাহের মধ্যে পাবে, গুনাহের কাদার মধ্যে বান্দা যখন ডুবে যায়,
হায় আল্লাহ,
তো তখন আল্লাহ তাআলা তার উপর এরকম কিছু মুসিবত কিছু দিয়ে তাকে এভাবে লিপ্ত করে দেন,
যে তারপর মেরেছে,
হ্যাঁ, মানে আল্লাহ তাআলা, এটা একটা আল্লাহ তাআলার বান্দার প্রতি একটা মহব্বত,
জি জি জি।
এরকম মুসিবত যখন আসে তখন সে কি করে, সে মুসিবতে পড়ে সে কান্না করে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা তার কান্না, তার তওবা, তার কান্না এগুলোর মাধ্যমে তাকে আবার পরিশুদ্ধ, তাকে গোসল করিয়ে দেন, পরিশুদ্ধ করে তাকে আল্লাহ তাআলা আবার তাকে ফ্রেশ বান্দা করে দেন। তো এটা কোন একটা মুসিবত আসা, এটা কিন্তু আল্লাহর ওলিরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে
সাদরে গ্রহণ করতেন, এমনকি আমরা যেরকম কোন মেহমান আসলে যেরকম তাকে স্বাগতম জানাই, তো আল্লাহ তাআলা তারা
এভাবে কিন্তু স্বাগতম জানায়। সাহাবী কেরামদের জীবনেও কিন্তু এরকম ঘটনা আছে,
আচ্ছা,
যে এক সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ঠিক নাম মনে পড়ছে না,
আচ্ছা আচ্ছা,
তো ওনার বিবাহ হওয়ার পর তো এখন প্রায় 40 দিন, মানে 40 দিন হয়নি, এরকম একটা দীর্ঘ একটা সময় আর কি,
জি জি,
মানে কোনো মুসিবত আসেনি। তো তিনি বললেন, আমি আপনার থেকে কি, আমি চাই যে আপনি আমাকে ছেড়ে দেন এরকম। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা আল্লাহর রাসূলের দরবারে যাই। তখন সেখান থেকে যেটা ফয়সালা হয়,
মানে তালাক খুঁজতেছে এখন
এরকম, তো এখন সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে যাচ্ছেন, রাস্তার মধ্যে উনি ব্যথা পেলেন হঠাৎ করে, সেই সাহাবী ব্যথা যখন পেলেন, তিনি বলেন, আর যেতে হবে না,
যেতে হবে না, আল্লাহু আকবার,
এটা কি, এটা কিরকম আবার, আর যেতে হবে না, চলেন। তো এখন যখন জিজ্ঞাসা করলেন, এটার কারণ কি,
কারণ কি এটা,
আমি তো এসে,
তুমি আপনি তো কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাকে তালাক দিবেন, আমাকে ছেড়ে দিবেন, এখন আবার প্রথমত আমি ব্যথা পেলাম,
তোমার থেকে আমি আপনার থেকে
চিহ্ন হয়ে যাব,
চিহ্ন হতে চাই, ওই সাহাবিয়াটা কি নিজেকে ওনার থেকে ছাড়াতে চাইছিল, তো এটা অনুমতির জন্য গেছিল। তো এখন সে সাহাবি রাদিয়াল্লাহু আনহু বললেন, যে আমি শুনেছি যে আল্লাহ তাআলা যে বান্দাকে মহব্বত করেন, 40 দিনের মধ্যে তার উপর কোনো না কোনো মুসিবত আসে, মানে তার উপর কোনো মুসিবত আসে, যখন থেকে আমি আপনার সাথে বিবাহ হলো আপনার উপর কোনো
মুসিবত আসে
আমি দেখি নাই, তো আমার ভয় লাগলো এটা, যে আল্লাহ তাআলার দয়া তো আপনার উপর থেকে সরে যায়নি, সেজন্য আমি আপনার থেকে দূরে সরে যেতে চাইছিলাম,
আল্লাহ আল্লাহ,
কিন্তু যখন আপনার উপর একটা মুসিবত আসছে, তার মানে আল্লাহ তাআলার দয়া আপনার উপর আছে,
আপনার উপর আছে,
সেজন্য আমি আপনাকে ছাড়বো না, এখন ঠিক আপনার কাছে থাকবো,
সুবহানাল্লাহ।
এখন ওনাদের মাইন্ড দেখেন
কেমন মন মানসিকতা,
বিপদ আসা এটা আল্লাহ তাআলা দয়া মনে করেছেন এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রয়েছে এরকম মনে করেছেন, আর বিপদ না আসা এটা আল্লাহ তাআলা থেকে দূরত্ব, আল্লাহ তাআলার দয়া সরে গিয়েছে এটা মনে করেছেন, আর আমাদের অবস্থা এরকম,
আজকে পুরো বিপরীত,
মানে একটা সামান্যতম যদি একটা বিপদ আসে, বাস আল্লাহ তাআলা আমার উপর নারাজ মনে হয়,
অভিযোগ করা শুরু করি,
এটাই নাউজুবিল্লাহ, এরকমও তো
হয়,
কারো যদি সন্তান চলে যায়, সে এমন এমন কথা বলে ফেলে যেগুলোর মাধ্যমে কুফরি হয়ে যায়,
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
তো এটা আমাদের বিশেষ করে যদি কারো
উপরে খেয়াল রাখা উচিত, আমাদের এই বিষয়গুলো
তো আসলে প্রস্তুত থাকা দরকার,
আমি যেটা বললাম মাইন্ড
বানিয়ে রাখা,
আমার আগে থেকে মাইন্ড ক্লিয়ার করা দরকার,
যে কোনো বিপদ আসতে পারে
আমাদের বেশি, আমরা বেশিরভাগ হঠাৎ হতভম্ব তখন হয়ে যায় যখন আমাদের আগে থেকে কোনো প্রিপারেশন না থাকে। ওই রকম মানুষের বেশি হঠাৎ তারা কি হয়ে যায় মানে অবাক হয়ে যায় বা তারা হঠাৎ অনেক সময়
বিপদ আসেও তো হঠাৎ,
কিন্তু এটা এই জন্য আমাদের একটা মন মানসিকতা থাকা উচিত আগে থেকে, কারণ আমাদের মন মানসিকতা থাকেই না যে আমি সারা জীবনে সুখী থাকবো, সারা জীবনে আমার কোনো বিপদ আসবে না। কিন্তু আমরা যদি আজকে থেকে এটা মাইন্ড বানিয়ে নিই যে না, বিপদ এটা মুসলমান মুমিনের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে বলতে গেলে, যেটা আমাদের হুজুরে বলে এটা নিয়ামত আমাদের জন্য। আল্লাহ তাআলাকে তারা কীভাবে সাদরে গ্রহণ করতে আমরা শুনলাম যে ওই নেককার মহিলা কত সুবহানাল্লাহ, তারা কীভাবে মন মানসিকতা তাদের কেমন, তো আমাদের তো অল্প পরিমাণ বিন্দু পরিমাণ তো হওয়া উচিত এগুলা, কিন্তু আজকে আমাদের তার পুরাটাই উল্টা, আমরা আরো বরঞ্চ বিপদ আপদে পড়লে কুফরি বাক্য বলা।
এটা থেকে তো আমাদের উপর এটা শিক্ষা নেওয়া উচিত, যদি কেউ শুধু আনন্দে আর আনন্দে যাচ্ছে কোনো বিপদ নাই, তাহলে এতটুকু ভয় রাখা উচিত,
ভয় রাখা উচিত।
আল্লাহ তাআলা কোনো আমার উপর নারাজ না তো, আমাকে বাস আল্লাহ তাআলা দয়া থেকে দূরে সরে দিল, এরকম তো না।
আসলে আমার ভয় রাখা, আল্লাহ তাআলা যাই করছেন আমার ভালোর জন্যই করছেন। এই মন মানসিকতা যদি থাকবে তাহলে তাদের একটা ধৈর্য ধারণ করার আরো একটা কি মন মানসিকতা উৎসাহ পাবে যে আল্লাহ তাআলা আমার এটা যা করেছে আমার জন্য ভালোর জন্য করেছে।
হয়তো আমার যে বিপদ এসেছে এটা হয়তো অনেক বড় বিপদ থেকে আল্লাহ তাআলা ছোট বিপদ দিয়ে আমাকে বাঁচিয়েছে,
এটাও একটা পয়েন্ট।
এটা আমার ফারুক ভাই খুব সুন্দর কথা বলেছেন, আমার যতটুকু স্মরণ পড়তেছে লুকমান হাকিম,
জি জি,
যে লুকমান হাকিমের কথা কোরআনে পাকে এসেছে, ওনার একটা জীবনীতে এরকম দৃষ্টিতে পড়েছে যে উনি ওনার জীবনে ওনার ছেলেকে নিয়ে একবার সফর করছিলেন, এক জায়গায় যাচ্ছিলেন।
আচ্ছা আচ্ছা।
তো যাওয়ার পথে ওনার ছেলে খুব ব্যথা পেয়েছে। যখন ওনার ছেলে ব্যথা পেলো তো সেখানে ওনারা অবস্থান করলেন, কিছুক্ষণ সময় এখানে কাটালো, কাটানোর পর ওনারা যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় যেতে একটু দেরি হলো,
দেরি হলো।
যখন দেরি হলো ওনারা গিয়ে পৌঁছলেন, দেখলেন সেখানে তার কিছুক্ষণ পূর্বে সেখানে একটা মুসিবত এসে আগুন এসে পুরো এলাকাটা পুড়ে একেবারে তছনছ হয়ে গেল। তখন বুঝতে পারলেন যদি উনি ব্যথা না পেতেন তাহলে ওনারা তো এরকম এটার মধ্যে আগে চলে আসতেন সেই এলাকায়, এবং সেই মুসিবতটা হতে পারে ওনার উপর আসতো। ওটার মাধ্যমে পুরো আমার জানকে বাঁচিয়ে দিল, অনেক বড় বিপদ থেকে আমাকে।
এটা দেখেন আমরাও যারা বলি আজকে আমার আজকে পুরা ব্যবসা পুরাটা সব শেষ, আমার আজকে এত বড় ফ্যাক্টরি ছিল জলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, আমার থেকে এত কোটি টাকা ছিল চুরে সব নিয়ে গিয়েছে, এরপরেও আমার জানটা তো হেফাজত রয়েছে,
আপনার ঈমানটা তো হেফাজত রয়েছে, আপনার ঈমান হেফাজত রেখেছে,
এই কত মানুষ নিয়ামত।
আপনার ঈমান হেফাজত থাকলে আপনার কবর হাসর ফুলসিরাত এগুলোর মধ্যে আপনি তো সালামত থাকবেন
অবশ্যই।
আর যদি আপনার এগুলো সবগুলো আরো দুনিয়ার দ্বন্দ্বলত বেড়ে গিয়েছে, কিন্তু আল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করুক, ঈমানের যদি কোনো ক্ষতি হয় একটু চিন্তা করুন তো,
আল্লাহ
কি হবে, কবর হাসর ফুরসের সবগুলো তো বরবাদ, সেখানে তো জাহান্নাম ছাড়া কিচ্ছু নেই, আগুন আর আগুন ছাড়া কিচ্ছু নেই, আল্লাহ তাআলা আযাব ছাড়া কিচ্ছু নেই, তখন কি হবে। তো ঈমানে সালামতে থাকলে সেখানে জান্নাত আর জান্নাত, নিয়ামত আর নিয়ামত, আল্লাহ তাআলা দয়া
করে চিন্তা করে করে আমাদের ধৈর্য ধারণ করা উচিত।
তো আল্লাহ তাআলা এই দন্দৌলত সবচেয়ে বড় দন্দৌলত ঈমানের দৌলত, এটা যে আল্লাহ তাআলা হেফাজত রেখেছেন, আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ তাআলার প্রতি মোহাব্বত, এটা যে হেফাজত রেখেছেন এটার জন্য শুকরিয়া করা,
শুকরিয়া করা, এটার জন্য এটার উপর ধৈর্য ধারণ করা, যে আল্লাহ তাআলা যা করেছেন আমার জন্য ভালোর জন্য করেছেন, ধৈর্য ধারণ করা, এইটাই হচ্ছে মহান ফজিলত। এবং কেমন ফজিলত, কিছুক্ষণ আগে আমাদের হুজুর প্রথমের দিকে বলেছেন যে আজকে আমরা এত গুনাহ করছি, অনেক সময় একটা কথা বলি যে অনেক সময় আমরা কোনো গুনাহ করি, অনেক গুনাহ করি, লুকিয়ে লুকিয়ে গুনাহ করি, কেউ যেন না দেখে। ফারুক ভাই যে আমাদের হুজুরে বলছে আমরা অনেক গুণা করি যেগুলো মানুষ না দেখে অনেকভাবে এগুলো লুকানোর চেষ্টা করি, কিন্তু কাল কেয়ামতের কীভাবে লুকাবো, কেয়ামতের দিন তো সকল মানুষ আমার মা বাবা আত্মীয় সবাই থাকবে, আর সবাইকে সবার সামনে আমার আমলনামা পড়ে শোনাতে হবে। আর আমার হুজুর বললেন যারা ধৈর্য ধারণ করবে, যারা সাবিরে জামির এবং যারা ধৈর্য ধারণের মধ্যে সত্যিকার অর্থ ধৈর্য ধারণ করবে, মানুষকে অভিযোগ করবে না, আল্লাহর উপর বসা রাখবে, আল্লাহ তার রসুলের উপর বসা রাখবে, তাহলে কেয়ামতে আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলা থেকে লজ্জা লাগবে, তার থেকে হিসাব নিতে, কত মহান ফজিলতে তারা ধৈর্য ধারণ করবে। তাই আমাদের উচিত ধৈর্য ধারণ করার, মন মানসিকতা তৈরি করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা আবারও আরও ফজিলত সম্পর্কিত আমাদের মোবাইলদের থেকে জানবো, তো কিছু কল এবং SMS নিব, এরপর আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো ইনশাল্লাহ। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। যদি সম্ভব হয় আমাদের আরো এই ইসলামী জীবন অনুষ্ঠানের বদলতে আরো একটি নতুন অনুষ্ঠান আমরা আনার চেষ্টার মধ্যে রয়েছে। আপনারা দোয়া করবেন যেন আমাদের চ্যানেল মজলিস পক্ষ থেকে আরো নতুন নতুন অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো অনেক দর্শক আমাদেরকে ফেসবুক লাইভের মধ্যেও কমেন্ট করেছেন, যেমনটা ফয়সাল ভাই আমাদের কমেন্ট করেছেন, হুজুর আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগে এবং তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ চেয়েছেন, আল্লাহ তালা আপনার আমাকে আর শিফা দান করুক আর সুস্থতা নসিব করুক। মোহাম্মদ সবুজ ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বরকাতু। আমি ওমান থেকে দেখছি মাশাআল্লাহ, আমার অনেক ভালো লাগে মাদানী চ্যানেল, আল্লাহ তালা বরকত দান করুক, আমিন। এবং ইনার বাবার জন্য অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তালা আপনার বাবাকে শিফা নসিব করুক, আমিন। এভাবে মোহাম্মদ রফিক ভাই আমাদের সাথে রয়েছে, অপু আহমদ ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই আমাদের সাথে রয়েছে, কমেন্ট করেছেন, চট্টগ্রাম পতেঙ্গা থেকে দেখছি। এভাবে আরও মাশাআল্লাহ আরিফুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বরকাতু। এবার অনেক দর্শক মাশাআল্লাহ আমাদের কমেন্ট করছেন, হৃদয় ভাই আমাদের সাথে রয়েছেন এবং দোয়ার জন্য অনুরোধ করেছেন, আল্লাহ তালা আপনার সমস্ত জায়েজ আশা আল্লাহ তালা কবুল করুক। অনেকে দর্শক আমাদেরকে SMS করছেন, যেমনটা বিনতে রমজান আলী রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বরকাতু। হুজুর আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকের বিষয়টা খুব ভালো। হুজুর, আমার ভাইকে কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছি, মাদ্রাসায় রেখে এসেছি, মাশাআল্লাহ। আপনাকে মুবারকবাদ, আপনাদের পরিবারের সদস্যদের মুবারকবাদ। যেই ঘরের মধ্যে, যে পরিবারের মধ্যে একজন হাফেজ যে কোরআন থাকে, তাদের সকলের পরিবারই সৌভাগ্যবান মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে সত্যিকার অর্থে বা আমল হাফেজে কোরআন বানিয়ে দিক। এবং অপদর্শক আমাদের SMS করেছেন, ফটিকছড়ি কাঞ্চননগর থেকে বিনতে নাসির, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বরকাতু। আচ্ছা, আমাদের যে একটা সেগমেন্ট ছিল সে সেগমেন্টের উত্তর দিয়েছে 9:12, হয়তোবা আমাদের সেগমেন্টের পাশাপাশি সময় তিনি উত্তর দিয়েছে, ক্ষমা করে দিন, সওয়াব অর্জন করুন, মাশাআল্লাহ আপনি তো সঠিক হয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুক। আলোচনা করছিলাম ধৈর্য ধরুন সেই বিষয়ের মধ্যে এবং ধৈর্য ধারণ করার কেমন ফজিলত, এবং ধৈর্য ধারণ করার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। ফারুক ভাই আপনার দিকে আসবো, ধৈর্য ধারণ বিষয়ে আসলে আমাদের দুনিয়াবির দিক দিয়ে আমরা যখন বিভিন্ন আমাদের জীবনযাপনের ক্ষেত্রে, এমনকি বিভিন্ন অসুখের ক্ষেত্রে আমরা একটা কথা বললাম, এমনকি একটা বিষয় আমাদের একটা যে প্যান্ডামিক সিচুয়েশন বলেন, আমাদের এই 2020 সালের মধ্যে যে আমাদের একটা করোনা ভাইরাসের একটা যে সময় ছিল, এর মধ্যে কিন্তু অনেক মানুষই কিন্তু তারা তাদের চাকরি হারিয়েছে, তাদের যে একটা ইনকাম করার সে পথটা হারিয়েছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ তারা অনেকে কিন্তু এখনও কিন্তু সে বেকারের মধ্যে লিপ্ত, আবার অনেকে কিন্তু এখনও চাকরিও হচ্ছে বা তারা আবার ইনকামের একটি পথ পাচ্ছে। তো আমাদেরও কি এই বিষয়টা ধৈর্য ধারণ করা, এই যে একটা মন মানসিকতা তৈরি হওয়া উচিত, এই বিষয়ে আপনি কী বলেন?
যে অবশ্যই, যে এতক্ষণ পর্যন্ত তো আমরা আলোচনা করছিলাম ধৈর্য কেমন হওয়া উচিত, যখনই যে অবস্থা আসুক, কারো হয়েছে, অনেকে অনেকে এই রোগে আক্রান্ত হয়েছে
বা অনেকে বিপদের মধ্যে লিপ্ত বা অনেকে বেকার এখন,
জি আল্লাহ তাআলা আমাকে কি করেছেন, হেফাজত করেছেন, এই জন্য তো শুকরিয়া আদায় করা উচিত
অবশ্যই।
এবং যদি আমার উপর এই বা কোনো মুসিবত আসে, যে কোনো মুসিবত হোক, সেটা রোগ হোক, সেটা মালের ক্ষতি হোক, সেটা আমার চাকরি চলে যাক, সেটা যদি আমার আসে তখন আমি কী করব? বাস আল্লাহ তাআলা আমার উপর দয়া করেছেন, আল্লাহ তাআলা আমাকে অনেক কঠিন বিপদ থেকে হয়তো বাঁচিয়েছেন,
হয়তো এটাই এর মধ্যে আমার জন্য ভালোই ছিল,
ভালোই
এটার মধ্যে আমার জন্য ভালো ছিল।
এমন না যে মৃত্যু, এটা তো নির্ধারিত
অবশ্যই,
এটা যখন আমাদের হায়াত চলে যাবে তখন মৃত্যু চলে আসবে, যে কোনো দিক দিয়ে হোক, সেটা হয়তো কেউ কঠিন রোগে আক্রান্ত হয়ে, হয়তো কঠিন রোগে আক্রান্ত হওয়াটা হচ্ছে তার মৃত্যুর একটা পূর্বাভাস, এরকম হতে পারে।
আল্লাহ,
মৃত্যু,
মৃত্যুর বইটা তো আমাদের প্রতিনিয়ত থাকা উচিত এই বিষয়টা।
সেখানে প্রফেসর ভাই একটা কথা খুব, মানে আমরা আমাদের যে দর্শকবৃন্দ বলেন, আমরা প্রত্যেকে কিন্তু,
জি,
যারা চাকরি করে,
জি,
এরা কিন্তু প্রত্যেকে চাকরির কিছু নিয়মাবলী থেকে সবাই জানে, চাকরি যারা করে, তো আপনি যেখানে চাকরি করেন না কেন, যে কোনো প্রতিষ্ঠানে, সেই চাকরি করার ক্ষেত্রে যেগুলা আপনাকে আপনার ডিপার্টমেন্ট, আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করছেন আপনার প্রধানে যেগুলো আপনাকে নিয়ম দেয়, কিছু নিয়ম আছে যেগুলো আপনাকে চাকরিতে এই চাকরি করতে হলে এই টাইমের মধ্যে কাজগুলো করতে হবে, আবার এই টাইমের মধ্যে আপনি এই কাজগুলো করতে পারবেন না, আপনাকে নির্দিষ্ট কাজ যেগুলো
নির্দিষ্ট সময় দেওয়া থাকে এবং একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকে,
এটা কিন্তু এক প্রকার যদি আপনি গভীরভাবে চিন্তা করেন এটা একটা সবরের প্রকারের মধ্যে, কিভাবে আপনাকে যা কিছু করতে বলা হয়েছে এগুলো করা,
এটাও কিন্তু এক পরে
আর যা কিছু আপনাকে করতে নিষেধ করা হয়েছে এগুলো থেকে বিরত থাকা,
বিরত থাকা।
আমরা কিন্তু সেখানে কিন্তু ঠিকভাবে এগুলো পালন করি চাকরির ক্ষেত্রে, এটার মধ্যে আমরা কি করি না দেখুন, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে আবার আল্লাহ তাআলা ইবাদত করার জন্যে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়ে আমরা কি করব না করব, কি করব সেটাও নির্দিষ্ট করে দিয়েছে, আবার কিসে থেকে বেঁচে থাকব
সেটাও
নির্দিষ্ট করে দিয়েছে। তো কি করব এর মধ্যে অনেক কিছু যেগুলো নিষেধ নাই ওগুলো করার অনুমতি রয়েছে, তো এর মধ্যে এই যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এগুলো করতে হবে, কিছু বিষয় আছে ওগুলো করতেই হবে, যেমন কি নামাজ,
নামাজ
যখন রোজা ফরজ হবে রোজা, এবার যেগুলো আপনাকে করতেই হবে এগুলো করার মধ্যে আপনি নিজেকে ঠিকভাবে সেভাবে পেশ করা, আর যেগুলো থেকে বিরত থাকতে হবে এগুলো থেকে বিরত থাকতেই হবে, যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন স্পষ্ট,
জি জি,
তো এগুলো থেকে নিজেকে বিরত রাখা, তো এই দুটোটা কিন্তু অবশ্যই সবরের প্রকারের মধ্যে আপনার পরে
পরে।
তো আমরা চাকরির মধ্যে যেভাবে বুঝি এটাকে একটু করে সেভাবে বুঝি, যেভাবে আমরা চাকরির ক্ষেত্রে আমরা নিজেকে এই ঠিক এগুলো মেনে চলি, তো তদ্রূপ আমরা যদি আমাদের জীবনে, আমি মনে করি আমি অল টাইম আল্লাহ তাআলার দরবারের তো রয়েছি, আল্লাহ তাআলার দরবার থেকে আমরা কোথায় যাব,
কোথায় যাব,
প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার অধীনে রয়েছি, আল্লাহ তাআলার অধীনে যখন রয়েছি আল্লাহ তাআলা যখন যেটা করতে বলেছেন, এখন এটার মধ্যে আসলে এই কথাটা বলার উদ্দেশ্য কি, এই কথাটা বলা আমার একটা বিশাল একটা উদ্দেশ্য আছে, সেটা কি মনে করুন, এই যে আপনি বললেন বিভিন্ন সময় আপনার যখন বিভিন্ন দেশের পরিস্থিতি বা অন্যান্য পরিস্থিতির কারণে আপনার এমন অবস্থা হয় চাকরি নাই কিচ্ছু নাই কোনো মানে আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই, হ্যাঁ এরকম হয়, আচ্ছা এরকম অবস্থা যদি কারো চাকরি করতে গিয়ে সেখানে চাকরি করতেছে সে অবস্থায় বেতন নাই এমন এরকম হয়,
জি জি,
তখন তো ধৈর্য ধরেন আপনি, তখন তো আপনি বাস আপনি বসের সাথে সেটা কি করে নেন একটা কথাবার্তা বলে একটা ধৈর্য ধরেন, অত চাকরি সহজে ছেড়ে দেন না, যখন আল্লাহ তাআলার সাথে আমি আল্লাহ তাআলার বান্দা হিসেবে, তো তখন যদি এরকম কোনো পরিস্থিতি হয় এরকম কোনো সিচুয়েশন আসে যে আমি একটা হালাল চাকরি পাচ্ছি না আমি হারামে কেন হাত দিব, আমি একটা ধৈর্য ধরি,
এটা কিন্তু একটা প্রশ্ন আসে যে যারা এটাকে ধৈর্যের ক্ষতি একটা প্রশ্ন যে এরকমই যারা ধৈর্য ধরে না, যেমন আপনি একটা বললেন কি কোনো মানুষ এখন অনেক সময় তারা চাকরি পাচ্ছে না বা কোনো কিছু করছে না, এমন অনেকে রয়েছে যারা তাদেরকে আমি মুবারকবাদ, তারা এমন কিছু কাজ করছে যে সেগুলো আসে আগে করতে চাইতো না, দেখো সে করছে মুবারকবাদ, কোনোভাবে সে হালাল জীবিকা সে গ্রহণ করার চেষ্টা করছে, কিন্তু অনেক মানুষ এমন সে ধৈর্য না করার ক্ষতি যদি কী সেটা বলি তারা এটা করে কি ধৈর্য না ধরে তারা বিভিন্ন হারাম কাজের মধ্যে চলে যায়,
এবং সে বেকার আল্লাহ তাআলা জি ওনার শাসন আমলের সময় যে বিভিন্ন তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন গভর্নর ছিলেন,
আচ্ছা
তো একটি রাজ্যের গভর্নর ছিলেন হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা,
আচ্ছা
ওনাকে একটি চিঠি লিখলেন
জি,
যেটা দর্জের চিঠি বলতে পারে আমরা,
আল্লাহ
কিরকম তিনি কি লিখেছেন ওই চিঠির মধ্যে, তিনি দর্জের শিক্ষা দিয়েছেন ওই চিঠিতে, তিনি লিখেছেন যে যে হে আবু মুসা আশআরি কখনো ধৈর্যের বাঁধ খেয়ে ভেঙ্গিও না, ধৈর্য খেয়ে ধরে রাখো, আঁকড়ে ধরো, এবং এটা জেনে রাখো যে ধৈর্য দুই প্রকার,
আচ্ছা কি কি,
এক নম্বর হচ্ছে মুসিবতের উপর সবর করা, যখন মুসিবত আসবে রাজ্য পরিচালনার ক্ষেত্রে যে কোনো ভাবে হোক, হয়তো নিজের উপর বা রাজ্যের মধ্যে মুসিবত আসবে, এটাকে ধৈর্য দিয়ে কি করতে হবে, প্রকাশ করতে হবে,
প্রকাশ করতে হবে,
আর তিনি বলছেন আরেকটা ধৈর্য এমন রয়েছে যে ধৈর্য প্রথম ধৈর্যের চেয়ে অধিক উত্তম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে হারাম করেছে ওই হারামের উপর সবর ধৈর্য ধরা, অর্থাৎ ওই হারাম থেকে
বেঁচে থাকা,
বেঁচে থাকা প্রথম ধৈর্যের চেয়েও বেশি
বেশি উত্তম
উত্তম,
আল্লাহ,
মুসিবতের পর ধৈর্য ধরাতো, এটার তো ফজিলত রয়েছে
অবশ্যই।
এর চেয়ে আরো বেশি ফজিলত আল্লাহ তাআলা যে আমাদের জন্য যা কিছু হারাম করেছে সেটা সেখান থেকে বেঁচে থাকা,
এটাই কিন্তু আসলে খুব কঠিনও বলতে গেলে। আমরা সাধারণভাবে, আমাদের সাধারণ যারা আমরা আজকে শুনছি, আমরা অনেক সময় যেগুলা কিন্তু আমাদেরকে, আপনি দেখবেন যখন কোনো একটা নিউজ যেটার মধ্যে বলা হয়েছে ভাই এই জিনিসটা, বা কোনো একটা জিনিস যেটার মধ্যে বলা হয়েছে এটা আপনারা করো না, এটা এই জিনিস, বা মনে করো এটা একটা বাক্স, এই বাক্সটা খুলিও না, তাহলে আমরা এটা বেশি খুলতে চাই,
প্রবৃত্তি চাই যে
নিষেধ করছে এটা করার জন্য আমাদের মন
আকর্ষণটা আরো বেশি
বেশি ওটার মধ্যে থাকে, তাহলে এটার মধ্যে এটা থেকে যারা বাঁচে ফজিলত তো বেশি। আপনি যেটা বলেন যে আল্লাহ তাআলা বলেছে আপনারা এই কাজটা তোমরা কি রাখো বিরত থাকো, এটা করলে এটা এটা আল্লাহ তাআলা হারাম করেছে, এটা করলে এটার মধ্যে অমুক গুনাহ রয়েছে, তাহলে আমাদের,
আমি যখন ধৈর্য ধারণ করব এর প্রতিদান কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব,
হায়
যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে এমন প্রতিদান দিবেন যা গণনা করা যাবে না।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
ধৈর্যটা এমন হওয়া চাই, আমি ধৈর্য মুখে বললাম ধৈর্য, আমি ধৈর্য ধরছি সবর করছি কিন্তু মানুষকে বলে বেড়াচ্ছি, তো এটা তো প্রকৃত ধৈর্য না। আমি যখন প্রকৃতভাবে ধৈর্য ধারণ করব তখন আল্লাহ তাআলা আমার জন্য অনেক প্রতিদান রেখেছেন, এবং বলা হচ্ছে অন্য আয়াতে যে আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদেরকে দ্বিগুণ দান করবেন, সে যা আমল করবে এর চেয়েও উত্তম প্রতিদান দান করবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
তিনি ধৈর্য ধারণ করেছেন, একটি আমল করেছেন, বেশি আমল করেননি, আল্লাহ তাআলা যে আমল করেছেন এর চেয়ে দ্বিগুণ আমলের সওয়াব দান করবেন।
আল্লাহ,
তো এমনই ধৈর্য হওয়া চাই আমাদের। আমরা বুজুর্গানে দিনগুণ কীভাবে ধৈর্য ধারণ করেছে, আমাদের সাহাবাই কেরাম যে শুনেছি সাহাবাই কেরামের কেমন ধৈর্য ছিলেন, কেমন তারা ধৈর্য ধরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
জি
যে ধৈর্য হচ্ছে, ধৈর্যের উপমা দিচ্ছে, ধৈর্যটা কি, মানুষের মাথা যেমন একটি বডির অংশ, গুরুত্বপূর্ণ অংশ,
জি
তেমনিভাবে ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ধৈর্য।
আল্লাহু আকবার, আল্লাহ,
যেভাবে
আমাদের শরীরে
মাথা ছাড়া শরীরকে গণনা করা যায় না,
করা যায় না,
তেমনি ভাবে সবর ছাড়া, ধৈর্য ছাড়া ইমানকে গণনা করা যায়
না। হ্যাঁ, না আমাদের দেখেন আমাদের শরীরে যদি মাথার সামান্য ব্যথাও হয় আমাদের পুরো মনে শান্তি, পুরো শরীরে শান্তি থাকে
না, দেখুন না পুরো বডি আছে কিন্তু কি নেই, মাথা নেই,
তাহলে এটা তো কোনো মানুষই হলো না,
মানুষই হলো
দেখে মানুষ আরো
ভয় পাবে। তবে ধৈর্যটা ইমানের সাথে এমন রিলেটেড,
মানে ইমানের মধ্যে
ছাড়া ইমানের মজবুতি অনেক কঠিন, কারণ যখন ধৈর্য থাকবে না, ধৈর্যের মন মানসিকতা থাকবে না, তখন আপনার সামান্য মুসিবতে আপনার ইমান হয়তো বিচ্যুত হতে পারে, ইমান হয়তো আপনার থেকে ইমান চলে যেতে পারে।
আমি প্র্যাকটিক্যালি দেখি না, আপনি যেটা বললেন না ধৈর্যটা, কেন ধৈর্যটাকে এত মূল বলা হচ্ছে, যখন যার মধ্যে ধৈর্যটা একদমই নাই তখন সে কি করবে, মুখের মধ্যে বিভিন্ন মুখ দিয়ে কুফরি বাক্য বলে, যেটা আমার কিছুক্ষণ আগে বলেছেন আল্লাহ তাআলার বিরুদ্ধে,
সাহাবাই কেরামকে কেমন অবস্থাতে ধৈর্যের কথা বলছেন, যখন হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
জি
যখন কষ্ট দিচ্ছে, ওনার মা আম্মা জানকে যখন কষ্ট দিয়েছে,
আচ্ছা
যখন আমার নবী যাচ্ছেন
জি
বা আমার নবী দেখছেন, তখন তিনাকে কি বললেন, ধৈর্য ধারণ করে, দেখুন নিজের জানের উপর খতরা কেমন কষ্ট দিয়েছিল, তখনই আমার নবীর শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ এর প্রতিদান কিয়ামতের দিন দেখতে পাবো।
সুবহানাল্লাহ, না আপনি দেখেন আসলে আমাদেরকে মুসলমানদেরকে, যারা মুসলমান মুমিন, বিপদাবত আসবেই হুজুর আফাত হুজুর, আমরা মুসলমান মুমিনরা তো জান্নাতে যাবে, মুমিনরাই জান্নাতে যাবে, এবং কিতাবের মধ্যে এটাও রয়েছে না, মুমিনদের একটা মুমিন একটা মুসলমানদের যে বিপদ এভাবেই আসে, যেরকম উপরে জান্নাত থেকে পানি যেরকম অতিবাহিত হয় যত জোরে আসে।
একটা কথা বলি যে আমাদের উপর যে মুসিবত আসে অর্থাৎ মুমিনদের উপর
জি,
এটা মনে করেন দুনিয়ার মধ্যে যে মানুষ আছে না, টাকা জমায় ব্যাংকের মধ্যে
জি,
ঠিক আছে না, এগুলো এক সময় কাজে লাগায়
কাজে,
তো কারো উপর এভাবে কোনো মুসিবত আসা এটা এক প্রকার মনে করেন আখিরাতের ব্যাংকে জমা হচ্ছে স্পেশাল তার জন্য। স্পেশাল কেন বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে যাদেরকে মহাব্বতের কথা বলেছেন, যেদেরকে আল্লাহ তালা মহাব্বত করে, এক প্রকার মনে করেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করেন আবার যারা পবিত্রতা অর্জন করে এদেরকে আল্লাহ তালা মহাব্বত করে। এভাবে এক আয়াতে এসেছে ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তালা মহাব্বত করে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এখন কোনো মুসিবত এসলে আপনি যে ধৈর্য ধরেছেন এটার জন্য আল্লাহ তালা, এই যে আমি বললাম আখিরাতের আপনি ব্যাংকে কি করছেন, জমা করছেন,
জমা করছেন।
কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন উলাইকা ইউতাউনা আজরাহুম মাগফিরাতাইন বিমা সাবার, যাদের উপর মুসিবত আসবে না এরকম মুসিবত আসার কারণে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যে দুইবার তাদের প্রতিদান দেওয়ার কথা বলেছে।
সুবহানাল্লাহ,
একবার না দুইবার তাকে প্রতিদান দিবে।
সুবহানাল্লাহ।
দুনিয়ার মধ্যে যদি কোনো জিনিস আপনি অল্প টাকাতে যদি ডবল পান, হ্যাঁ, তাহলে এটা কি
সবার আগে এটা আমরা
স্পেশাল মনে করবেন না,
এটা ওটা নেওয়ার জন্য সবাই মারামারি যা করা সবকিছু করে নেবে।
তো তদ্রু আমরা যদি আখিরাতের জন্য স্পেশাল কোনো নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি পেতে চাই তার মধ্যে এটা একটা। তারপর এই আয়াতে পাক ফারুক ভাই বলেছেন ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব,
আচ্ছা,
যে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ধৈর্যের পরিপূর্ণ তাদের প্রতিদান, ধৈর্যের প্রতিদান তাদেরকে বিনা হিসাব, হিসাববিহীন তাদেরকে দান করবে।
সুবহানাল্লাহ।
আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি,
জি,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, দেখুন প্রত্যেক কিছুর একটা বৃত্তি থাকে, প্রত্যেক কিছুর বৃত্তি থাকে, একটা যেমন ফাউন্ডেশন থাকে। আর উনি বলছেন ইমানের ফাউন্ডেশন চারটির উপর রাখা হয়েছে।
আচ্ছা, কি কি?
অর্থাৎ ইমানের ভিত্তি চারটির উপর রয়েছে। এক নম্বর হচ্ছে ইয়াকি, অর্থাৎ বিশ্বাস, দুই ধৈর্য, তিন জিহাদ, চার নিয়েই পরিণত।
আল্লাহ, দুই নম্বরে কিন্তু
ধৈর্য।
আল্লাহ,
ইয়াকিনের পর ধৈর্যের কথা বলছে, ইমানের ভিত্তি রাখা হয়েছে। যখন ধৈর্যের পিলারটা নড়বর হয়ে যাবে না, তখন বাকি তিনটাও কি হয়ে যাবে,
নড়বর হয়ে যাবে। এগুলো হয়তো ভেঙে চল ভেঙে আসতে পারে।
জি, এবং যারা ধৈর্য ধারণ করে,
জি,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাদের জন্য ঈদিলান ইলাওয়াত রয়েছে।
আচ্ছা, এটা কি
বলা হচ্ছে? ঈদিলান মানে হচ্ছে এর দ্বারা উদ্দেশ্য নামাজ এবং রহমত,
আর
ইলাওয়াত এর উদ্দেশ্য হচ্ছে হেদায়াত।
হায় আল্লাহ।
তখন তিনি এই আয়াত আল্লাহ তাআলা কোরআন করিমের এই আয়াত তিলাওয়াত করলেন, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন।
আল্লাহু আকবার।
যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তারা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়ার মধ্যে থাকবে এবং তারাই হেদায়েত প্রাপ্ত হবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তারাই হেদায়েত প্রাপ্ত হবে, এটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মুসিবত আসবে, শুধু জীবনটা সুখের হবে এমন না,
এমন না,
সুখ দুঃখের সমন্বয় হচ্ছে জীবন।
জীবন
এতক্ষণ পর্যন্ত আলোচনা করছেন আমার আরফাত ভাই, অল থিং দিয়ে সুখের মধ্যে থাকবো, এটা না, এটাও আমার সবসময় সুখের মধ্যে থাকাটাও আমার জন্য বিপদজনক
হতে পারে।
জি, বিপদ হতে পারে। তো যখনই যেই অবস্থা হোক, সাহাবায়ে কেরামের এমন ইয়াকিন ছিল, যখন যে অবস্থায় আসুক বাস ইমানের উপর অটল থাকব।
অবশ্যই
ইমানের উপর অটল থাকব, যতই ঝড় তুফান আসুক ইমানের উপর অটল।
আসলে কিন্তু জি
ভাই, আপনার এটা কিন্তু রিবায়েত এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যেহেতু মহব্বত করেন, তো বান্দার জন্য কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা নৈকট্য, আল্লাহ তাআলা বেশি মহব্বত করে না, তাদের জন্য কিন্তু স্পেশাল একটা মাকাম মর্যাদা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তো রিবায়েত আসতেছে, তো এরকম ব্যক্তির জন্য আপনার যে মাকাম মর্যাদা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তো বান্দা যদি সেই মাকাম সেই মর্যাদায় পৌঁছতে না পারে, তখন আল্লাহ তাআলা সেই বান্দার শারীরিক, সেই বান্দার ধনসম্পদে, সেই বান্দার সন্তান সন্ততি, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পরীক্ষারিত করে।
সুবহানাল্লাহ, মানে আল্লাহ কোনো ব্যক্তি যদি কোনো এমন মর্যাদায় পৌঁছে সাথে সেরে তার
ইবাদত আল্লাহ ওনার জন্য নির্ধারণ করেছেন,
নির্ধারণ করেছেন
যে এই বান্দাকে এরকম একটা মর্যাদা আল্লাহ তাআলা দেওয়া হবে, আর সেই মর্যাদা সে তার আমলে পৌঁছতে পারবে না,
পারছে না বা পারবে না,
সে আমল তার জীবন আর হায়াতের মধ্যে সেরকম আমলকে সে পৌঁছতে পারবে না, তখন আল্লাহ তাআলা তাকে এরকম পরীক্ষা দান করেন।
সুবহানাল্লাহ,
এরকম পরীক্ষাগুলো দিয়ে তখন তাকে সেই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে আবার সেই পরীক্ষাটা যেন সে যেন কি করে পাশ হয়, সেই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে পারে, সেই ধৈর্য আল্লাহ তাআলা ওনাকে দান করেন। আর এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে আল্লাহ তাআলা যেই মর্যাদা তার জন্য রেখেছেন সেই মর্যাদা পর্যন্ত তাকে পৌঁছে দেন।
সুবহানাল্লাহ, সেটা কিন্তু আসলে খুব শিক্ষণীয় বিষয় এবং আমাদের জন্য, এবং এটাও কিন্তু ধৈর্য ধারণ করব কেন সেটা কিন্তু অনেক বড় একটি উত্তর। আসলে আমরা কত বড় সৌভাগ্যবান যে যারা হয়তো বা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে। আপনার জন্য সুসংবাদ যে আমরা হয়তো বা যে মর্যাদা আল্লাহ তাআলা চাচ্ছেন যে আমাদের একটা ধৈর্য ধারণ করার ফজিলত আমাদের জন্য একটা আমরা শ্রবণ করলাম যে একটা মর্যাদা আমাদের পৌঁছানোর জন্য, যারা তার বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করবে তারাও অমুক মর্যাদার মধ্যে পৌঁছতে পারে। আসলে আরেকটা প্রশ্ন এটা করব, একটা বিষয় মাদানী ফুল আসে পরামর্শ দিবেন যে আমরা অনেকেই রয়েছে যারা কি করে মনে করেন তার সন্তান একটা অনেক বছর পরে মা বাবা পায় অনেক নিয়ামতের, অনেক বছর পরে কিন্তু দেখা যায় ওই সন্তানও ইন্তেকাল হয়ে গেলো ছোটো অবস্থায় কোনো, তখন এই সময় কিন্তু ধৈর্য ধারণ করা মা বাবার এটা কিন্তু খুব একটা কঠিন পরীক্ষার একটা বিষয়।
এটা আমরা ওই যে বললাম তাইয়ুব আলা নবী,
আমি কিন্তু এটা বলতে চাচ্ছি আমরা কিন্তু পূর্ববর্তী বুজুর্গদের জীবনে পড়ি না, আমরা ইলমে দিন আমাদের পূর্ববর্তী নবীগণের জীবনে পড়ি না, আমরা কিন্তু এই যে আমি বললাম সন্তান হারা বা আপনি বললেন যে বিপদ আপদ সম্পদের হারা বা আপনি যদি বলেন এইভাবে আরও বিভিন্ন উদাহরণ যদি দেন, প্রত্যেকটা উদাহরণ কিন্তু আমাদের নবীদের পূর্ববর্তী বুজুর্গদের জীবনীদের মধ্যে কিন্তু আমরা পাই, তারা এই বিপদে কী করেছে অমুক বিপদে কী করেছে, কিন্তু আমরা পড়ি না বলেই ইলমে দিন শিক্ষা গ্রহণ করি না বলে আমরা এগুলো জানি না। আপনি বলছেন সম্পদের মধ্যে আমি কীভাবে ধৈর্য ধারণ করবো, আপনি আইয়ুব আলাইহিসসালাম উদাহরণ দিলেন, আমরা যদি সন্তানের কথা বলি তাহলে আরও আপনি এভাবে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনীও আসে অনেক সময়, জি তারপরে আইয়ুব আলাইহিসসালামের জীবনীও আসে, তো এগুলো যদি আমরা পড়ি
তাহলে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা কেউ তো আল্লাহ তাআলা খুব অল্প বয়সে, তো এভাবে
আমরা কিন্তু পড়ি না এগুলো,
আল্লাহ তাআলা কিন্তু যাদেরকে পছন্দ করে
পছন্দ করে
আসতে পারে
আসতে পারে,
কিন্তু আমাকে মনে করতে হবে যে কোনো পরীক্ষা আসলে এটা আল্লাহ তাআলা আমার উপর দয়া করছেন,
দয়া করছেন, এটাই হচ্ছে
কোনো মুসিবত আসা মানে আল্লাহ তাআলা দয়া হচ্ছে আপনার উপর, কখনো আপনি এটাকে নেগেটিভ নেবেন না। তো আমরা অনেকে তো সামনের ব্যক্তি হয়তো নেগেটিভ নিতে পারে, আমি তো পজিটিভ থাকি,
অবশ্যই
আমার উপর যদি কোনো মুসিবত আসে আমি আল্লাহ তাআলার উপর ভরসা করি, আমি ধৈর্য ধারণ করি, কারণ ধৈর্য ধারণ যদি আমি করি আল্লাহ তাআলা আমাকে প্রতিদান
দিবেন,
আমাকে অন্য কেউ কি বলছে সেদিকে না তাকিয়ে আমাকে আমার রব তাআলা যে কি দয়া করছে আমি সেদিকে তাকাই,
অবশ্যই
আমি যত ধৈর্য ধারণ করব তত নিয়ামত আমাকে দুনিয়াও দেওয়া হবে এবং আখিরাতও দেওয়া হবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রিয় দর্শক, তো ধৈর্য ধারণ অবশ্যই করব, এবং এটাকে ধৈর্য ধারণ কখনো বলা যায় না যে আমি আমার উপর যে বিপদ এসেছে, আমি আমার উপর যে রোগ হয়েছে, আমি অমুক পেরেশানির মধ্যে রয়েছি, এবং এই পেরেশানি এই রোগ এই বিপদ নিয়ে পুরা সমাজের মানুষকে অভিযোগ করব, পুরা সমাজের মানুষের কাছে এগুলা বলিয়ে বেড়াবো, এটা কিন্তু কখনো ধৈর্য ধারণ করার মধ্যে আসে না। আবার অনেকে কিন্তু এরকম বলে বেড়ানোর পরই তাতে কিছু জিজ্ঞেস করা হয় তাহলে সে বলে যে হ্যাঁ হুজুর আমি তো ধৈর্য ধারণ করছি, কোথায় ধৈর্য ধারণ করছে, আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন আপনার দোষের কথা সবাই জানছে, তাহলে কীভাবে এটা ধৈর্য ধারণ করা হলো আর কীভাবে এটা আল্লাহ তাআলার রাসূলের উপর ভরসা করা হলো। তো এই অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব এবং কাউকে অভিযোগ করব না। তো শেষ পর্যায়ে ফারুক ভাই আমাদের ফুল কি দেন,
সবাই চেষ্টাও করি। আমি একটা পয়েন্ট আলোচনা করার জন্য চাচ্ছিলাম, হয়তো আমাদের মধ্যে অনেকেই পড়ালেখার মধ্যে রয়েছে, আমাদের একটা উদ্দেশ্য পড়ালেখা শেষ করে তো হালাল রুজি রোজগার করতে হবে,
এটাও হতে পারে
করতে হবে, তো দেখুন অনেকে মানে অধৈর্য হয়ে যায়, পড়ালেখা শেষ করেছি মানে চাই যে পড়ালেখা শেষ করা মাত্র আমার চাকরি হয়ে যায়, বা অনেকে মানে ধৈর্য আর ধরতে পারছেন না, পড়ালেখা শেষ করেছি এক বছর হয়েছে এখনো আমার চাকরি হচ্ছে না কেন হচ্ছে না এমন অভিযোগ। আসলে আমাদের উচিত সেক্ষেত্রে আমরা চেষ্টা করে যাই, ইনশাআল্লাহ দেখবেন যে চেষ্টা করে সে পায়, এবং চেষ্টার সাথে সাথে আমরা দোয়া করি হে আল্লাহ আমাকে একটি হালাল রুজি রোজগারের ব্যবস্থা
করে
আসান করে দিন।
দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার,
মুমিনের হাতিয়ার যারা, এবং আসলে দেখুন একটা চিন্তা করার বিষয় সেটা হচ্ছে আমরা ধৈর্য যদি ধরতে না পারি মানে আর ধৈর্য ধরতে পারছি না, মানুষের নফস তো আছে, তো আসলে দোয়া করা চাই আমাকে ধৈর্যের তৌফিক দান করে হেল।
আমিন আমিন। আসলে এটাই কিন্তু,
এছাড়া যখন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ধৈর্যের তৌফিক পেয়ে যাব, দেখবেন ইনশাআল্লাহ আমিও ধৈর্য ধারণ করতে পারবো।
অবশ্যই অবশ্যই।
যারা স্টুডেন্ট রয়েছে, আমি বাস এটা আরজ করবো, এটা রিকোয়েস্ট করব যে আমরা ধৈর্য ধারণ করি, চালিয়ে যাই, চেষ্টা করি, হালাল রুজি রোজগারের জন্য যে কোনো একটা পন্থা অবলম্বন করি।
যে কোনো ক্ষেত্রে আমি কোনো বিপদে পড়েছি, আমি ধৈর্য ধারণ করবো, তার পাশাপাশি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে,
চেষ্টা করে যেতে হবে।
যে আপনি যে কোনো কাজ, আপনার কাছে অফার আসলো, সেই কাজটা আপনি ছোট বড় এদিকে দেখা উচিত না।
জি জি।
আমরা বেশিরভাগ দেখি এটার মান মর্যাদা কেমন সেদিকে তাকাই, কিন্তু এটা হালাল কিনা সেদিকে তাকাই,
সেটা তাকাই না।
তো এটা হালাল কিনা আমরা সেদিকে তাকাই, আল্লাহ তাআলার উপর ভরসা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা দয়া করবে।
অনেকে এমন রয়েছে, একটা চাকরি মিলেছে হালাল রুজির, এরপর এটার উপর সন্তুষ্ট থাকতে পারি না আমরা, এটা সবচেয়ে আমাদের জন্য বিপজ্জনক, মারাত্মক। অল্পতুষ্টির মধ্যে আমরা সন্তুষ্ট থাকতে পারি,
আসলে অল্পতুষ্টি এটা কিন্তু অনেক বটে নিয়ে আমার, যার মধ্যে অল্পতুষ্টি এসে যায় আসলে কিন্তু তার তার বলতে গেলে পেরেশানি বিষয়টা কিন্তু তার জীবন থেকে আর নিঃশেষ হয়ে যায়। আসলে আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং অল্পতুষ্টির মধ্যে সুক্রিয়া জ্ঞাপন, অল্পতুষ্টির মধ্যে সন্তুষ্টি থাকা, এটাই হচ্ছে অনেক বড় নিয়ামত। তো প্রিয় দর্শক, আলোচনা করছিলাম আজকে অনেকক্ষণ যে ধৈর্য ধরুন, আসলে ধৈর্য ধারণ করা মুসলমানের জন্য অনেক বড় নিয়ামত। তো নিয়োগ করি আমরা আজকে এই আলোচনার মধ্যে ধৈর্য ধারণ করার অনেক ফজিলত শ্রবণ করা, বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করলাম ধৈর্য ধারণ করার বিষয়ে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধৈর্য ধারণ করার উপর আমল করার তৌফিক দান করুক, এবং ইসলামী জীবনে এই অনুষ্ঠানটি আমরা আলহামদুলিল্লাহ অনেক এপিসোড আমরা আগিয়েছি, এবং হয়তো বা এটাও হতে পারে যদি আল্লাহ তাআলা চায় আমরা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে পারি, অথবা আগামীও আবার ইসলামী জীবন অনুষ্ঠানে আপনাদের কাছে আমরা উপস্থিত হতে পারি। কোনো ভুল ত্রুটি হলেও আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শ্রবণ করেছি নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করে সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন।